শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আর উদয় রয়েছি আপনার সাথে। চলতি পথে, গাড়িতে কিংবা বাড়িতে, যে যেখান থেকে আমার এই আয়োজনটা আজকে এই মুহূর্তে উপভোগ করছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো এফএম এর প্রতি বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিওতে। উদয়ের সাথে বেশ খানিকটা সময় একসাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আয়োজন। ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে। একই সঙ্গে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন ফেসবুকে, www.facebook.com/jagofm এর ভেরিফাইড ফেসবুক পেজ এর মাধ্যমে। এছাড়া আমার সরাসরি যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjudoy, সেখানটাতে, আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm এই চ্যানেলটিতে। যে যেখান থেকে অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে অনুরোধ করব শেষ অবধি আজকে আমাদের সাথে থাকবার জন্য। আই হোপ আপনার কাছে বেশ ভালো কিছু সময় কাটবে আমাদের সাথে। ভূত স্টুডিও নামকরণের সাথেই আসলে অনুষ্ঠানের বিষয়বস্তু মিলে আছে। ভূত, যেটাকে এক একজন এক এক নামে দেখে, শোনে, বোঝে। আমি আপনার সুবিধার্থে বলি, অশরীরী, অবাস্তব বলা যাবে না, বাট অদ্ভুত বলতে পারি আমরা, যেটা আসলে আমি আপনি হয়তো স্বাভাবিকভাবে দেখতে পাই না, অনেক সময় ফিল করতে পারি, অনেক সময় পারি না, বাট যারা দেখেন বা যারা ফিল করতে পারেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শোনার জন্যই আমাদের এই মঞ্চ। ভূত স্টুডিও দীর্ঘদিন ধরেই চলছে। আপনাদেরকে, আপনাদের কাছ থেকে যে রকম সাড়া আমরা সবসময় পাই, যে লেভেলের ভালোবাসা আমরা এই অনুষ্ঠানটা কেন্দ্র করে পাই, তার জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটিকে কন্টিনিউ করে যাচ্ছি। যতদিন আপনারা চাইবেন, যতদিন আপনারা ভালোবাসবেন জাগো এফএমকে, ভূত স্টুডিওকে, ততদিন অবধি এই অনুষ্ঠানটি চলবে আপনাদের সাথে। আজকের এই এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি বেশ কিছু বন্ধুকে, যারা গত সপ্তাহে SMS করেছিলেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলেন আসবার জন্য। আজকে শুরুতেই জানিয়ে রাখি, এই অনুষ্ঠানে লিসেনাররাই আমাদের প্রাণ। আপনারাই এখানে আসেন, আপনারাই বসেন, আপনারাই বলেন। প্রত্যেক সপ্তাহে 3-4 অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই, যাদের কাছে ভৌতিক গল্প আছে। ভৌতিক গল্পগুলো কিভাবে হয়, কেউ হয়তো নিজেই প্যারানর্মাল কোন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছেন, গিয়েছেন কোন একটা হন্টেড প্লেসে গিয়েছিলেন, কিংবা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন। আবার এমন হতে পারে তার নিজস্ব কোনো ঘটনা নেই, মানে আপনার নিজস্ব কোনো ঘটনা নেই, আপনি কখনো ফেস করেননি, কিংবা আপনি আপনার বাবা মা ভাই বোনের কাছ থেকে শুনেছেন তাদের অভিজ্ঞতার কথা, তাদের হয়ে আপনি তাদের ঘটনাগুলো রেডিওতে এসে বলতে চান। রেডিও একটা মিডিয়া যেখানে আসলে এক এক রকমের অভিজ্ঞতা হয় মানুষের আসলে। আমি বিলিভ করি এমন পৃথিবীতে অনেক অভিজ্ঞতাই রয়েছে যা আমাদের নেওয়া হয় নাই, তার মধ্যে একটা অভিজ্ঞতা নেওয়া যদি সুযোগ আসে কেন নয়। আমি বলবো যে আজকে যারা আমার এপিসোডটা শুনছেন তাদের মধ্যে কারো যদি মনে হয় যে ইয়েস, আমার জাগো এফএম এ যাওয়ার ইচ্ছে আছে, একটা এফএম রেডিওর ভেতরে কিভাবে অনুষ্ঠান হয় সেটা দেখব, একই সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো লাখ লাখ শ্রোতার সাথে শেয়ার করব, তাদেরকে আমি অনুরোধ করব অনুষ্ঠান চলাকালীন আপনি চাইলে যেটা করতে পারেন, আপনার মোবাইলের মেসেজে যেতে পারেন, গিয়ে টাইপ করতে হবে আপনাকে RBS টা একসাথে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে SMS টি পাঠাবেন 26969 নাম্বারে। আমি আবারও বলছি, শুরুতে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন মানে কোথায় থাকেন এবং আপনি কি করেন, পেশায় যদি আপনি স্টুডেন্ট হন মেনশন করবেন, স্টুডেন্ট অফ কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসা, জব করলে শুধু জব লিখবেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখবেন, কিছু না করলে সেটা ফাঁকা রাখবেন, লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আমাদের টিম মেম্বার আপনার সাথে ফোনে যোগাযোগ করবে উইদিন 2 or 3 days। অবশ্যই আপনি নিজের নাম্বার থেকে SMS টি পাঠাবেন যাতে আমরা আপনাকে রিচ করতে পারি। আপনার সাথে ফোনে যোগাযোগ হবে, আপনার স্টোরিগুলো আমরা ফোনে শুনব, সেটা যদি প্রচারযোগ্য হয় অবশ্যই আপনার সাথে আগামী পর্বে আমার হটসিটে দেখা হবে। ইনশাল্লাহ আপনার এপিসোডগুলো বা আপনার ঘটনাগুলো আমাদের পরবর্তী এপিসোডে মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা বিশ্বাস করি যে আপনারা যারা আমাদের ভূত স্টুডিও ভালোবাসেন তাদের সাথে কোনো না কোনো দিন আমার দেখা হবে, সে আপনি যেখানেই থাকেন। আজকে আমাদের এই এপিসোডের নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অনুষ্ঠান চলাকালীন SMS করতে পারেন, JFM স্পেস নাম দিয়ে মনের সেই কথাগুলো লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। ফেসবুকে আপনি আরজি উদয় কিংবা জাগো এফএম এর পেজ, যেখান থেকে লাইভটা দেখছেন না কেন, লাইভের নিচে কমেন্ট করতে পারেন। তবে আমি একটা অনুরোধ করব, ওই 10 সেকেন্ড ব্যাক এই ধরনের কমেন্টস করবেন না, যেটা খুবই বিরক্তিকর। যে ধরনের কমেন্টের কারণে অনেক সময় আমাদের পোস্টের দেখা যাচ্ছে যে অন্য মানুষ তো বিরক্ত হয়, ইভেন পেজের যে ওনার থাকেন অর্থাৎ জাগো এফএম কর্তৃপক্ষ হয়তো বা ভাবতেই পারে যে এই মানুষটিকে আমি ব্লক করে দিই। আপনি একই রকমের কপি পেস্ট করছেন, 10 সেকেন্ড ব্যাক, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট আপনি করছেন, এই ধরনের কাজ করা যাবে না। একই রকমের কোন লিঙ্ক বারবার পেস্ট করা যাবে না, এটা আমরা একটা অনুরোধ করতে পারি, বাট ইচ্ছেটা আপনার। বাট এমন কেউ যদি করে আমরা চাইব যে আপনি যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন, বাট যদি আমাদের পেজের সাথে আপনি থাকেন তাহলে আপনি মানে অনুষ্ঠান নিয়ে কমেন্ট করেন, লাইক এই গল্পটা আপনার ভালো লাগছে সেটা লিখতে পারেন, ভালো লাগছে না সেটাও লিখতে পারেন, সে অধিকার আপনার অবশ্যই আছে। তো চলেন আমাদের আজকের এপিসোডে যিনি প্রথম অতিথি তার সাথে একটু পরিচিত হই, তারপর একে আমরা প্রত্যেকের কাছ থেকে তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো শুনবো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আপনার নামটা?
বেবিয়াপা।
আমাদের অনেক পুরনো লিসেনার আপনি, জাগো এফএম এর একেবারে শুরু থেকে আপনি আমাদের সাথে আছেন এবং ভূত স্টুডিওতেও আপনি এসেছেন, কেমন লাগে এই অনুষ্ঠানটা নিয়ে একটু শুনি।
মানে মনে হয় আমি এদেরই কেউ,
আচ্ছা
আলাদা করে কেউ না,
আলহামদুলিল্লাহ।
এজন্যই আপনারা যখন ডাকেন আমি চলে আসি, আমি সময় গময় মাপ করি না, ভালো লাগে ভীষণ,
ভালো লাগার একটা বিষয়। বেবিয়াপা আপনার সম্পর্কে একটু শুনি, আপনি কি করেন, কোথায় থাকেন?
আমি আমার বাসা মগবাজারে।
আচ্ছা।
আমার পরিবার মানে অনেক অনেক জন শুনে, আজকে বলে আসছি ভাই বোন আত্মীয় স্বজন ভাগনা
ভাগনি
বাইরে থেকেও শুনবে।
বাহ বাহ, চমৎকার। এই যে আমাদের বেবিয়াপার মতো যারা লিসেনার রয়েছেন, যারা আমাদের প্রাণ, আমরা তো লিসেনার বলি না, আমরা বলি আমাদের পরিবারের সদস্য, কারণ উনারা আছেন বলেই এখনো বাংলাদেশের এফএম রেডিও এগিয়ে যাচ্ছে, এখনো আর যারা কথা বলার যে ভেতর থেকে তাগিদ সেটা অনুভব করে। হয় কি যে যখন ধরেন আজ থেকে 15 বছর আগে এই মাইক্রোফোনের সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়েছে, ঠিক 15 বছর আগে, তো এই 15 বছর চলে গেছে, এর মধ্যে অনেক কিছু পাল্টেছে, অনেক কিছু পাল্টে গেছে। 15 বছরে এফএম রেডিও থেকে মানুষ সুইচ করেছে ইউটিউবে, 15 বছরে মানুষ ওটিটিতে চলে গেছে, 15 বছরে এফএম রেডিওর লিসেনাররা সেই যেই আমার যে লিসেনার তখন ওই ভিকারণ্যা স্যার স্কুলে বা কলেজে পড়তো সে এখন মা হয়ে গেছে, আমার যেই লিসেনারটা যে ছেলেটা হয়তো তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো সে এখন হয়তো কর্পোরেট কোনো এক অফিসের পুরোদমে বস কিংবা একজন এমপ্লয়ি চাকরি করছেন সেখানে, রাইট? তো এই যে মানুষের সাথে মানুষের, কিন্তু যেটা হয় যে একটা জেনারেশন চলে গেছে আরেকটা জেনারেশন রয়ে গেছে, আবার দেখা গেছে এই যে বেবিয়াপার মতো মানুষ যারা যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদেরকে ইন্সপায়ার করে যাচ্ছেন, সময় পাল্টেছে, মানুষ ডিজিটাল হয়ে গেছে, যুগের পরিবর্তন হয়েছে, এফএম রেডিও শ্রোতারা কিন্তু রয়ে গেছে, এটা একটা বিশাল বড় পাওয়া আমার বলবো। মানে আমাদের অনেক ভালো লাগে এই ব্যাপারটা ভাবতে যে আমাদের কাছে এমন কিছু অ্যাসেট, এমন কিছু মানুষ আছেন যারা আমাদেরকে সবসময় ইন্সপায়ার করেন, আমাদেরকে সাপোর্ট করে যান। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আমাদের জাগো এফএম শোনেন, ফেসবুকের থ্রুতে দেখেন, ইউটিউবের থ্রুতে দেখেন, রেডিওতে শুনছেন, সেটা পুরনো বন্ধু হন আর নতুন বন্ধু হন, এভাবে পাশে থাকবেন, আপনাদের এই ভালোবাসাটুকুই আমাদের প্রাপ্তি। খুব করে খেয়াল করে দেখবেন এফএম রেডিও হচ্ছে একমাত্র মাধ্যম যে আপনাকে বিনা পয়সায় এন্টারটেইন করে, আপনি পৃথিবীতে আর কোনো মাধ্যম এমন ভাবে খুঁজে পাবেন না। টেলিভিশন দেখতেছেন, ডিশের লাইনটা কেটে দেন, কালকে থেকে আপনি আর অন্য কোনো চ্যানেল দেখতে পারবেন না, ডিশের লাইনটা লাগাতে হবে, মাস শেষে একটা বিল দিতে হবে। ইউটিউব দেখেন, ওই মোবাইল ডাটা না থাকলে কিংবা ব্রডব্যান্ডের লাইন না থাকলে, ওয়াইফাই এর কানেকশন না থাকলে, মাস শেষে বিল না দিলে আপনার কিন্তু ইন্টারনেটের ওই ইউটিউব আর দেখা যাবে না। ওটিটিতে নাটক সিনেমা দেখেন, সাবস্ক্রিপশন ফি না দিলে আপনাকে কেউ এটা দেখাবে না। বাট এই যে রেডিওগুলো, এফএম রেডিওগুলো, এরা কিন্তু আপনাদেরকে বছরের পর বছর এন্টারটেইন করে যাচ্ছে, ঝড় বৃষ্টি বাদলা ভূমিকম্প যাই হোক না কেন, সুখের দিন দুঃখের দিন, গভীর রাত একেবারে ভোর সকাল, দুতপ্ত দুপুর, বিকেল বেলা, কিছুই ভালো লাগছে না, একলা আছেন সেই মুহূর্তে, দলগতভাবে সবাই মিলে গান শুনতে চাইছেন সেই মুহূর্তে, মাদ্রাসার সেই বন্ধুটা যার ভীষণ একা একা লাগে, মা বাবার কথা খুব মনে পড়ছে তার, কিংবা সেই মানুষটা যে দূর প্রবাসে আছে একটু বাংলা কথা বলতে চায় সেই মানুষটারও কাছে এই এফএম রেডিওটা খুব আপন, সেই জায়গায় আপনারাও আমাদের আপন। তা আপনাদের বন্ধু উদয় সবসময় আপনাদের পাশে ছিল, সবসময় থাকতে চায়, জাস্ট আপনারা হাতটা রাখবেন ধরে এভাবে যেভাবে রেখেছেন বিগত বছরগুলোতে। পেলে আবার একদম শুরু থেকে শুনবো আপনার জীবনের অভিজ্ঞতাগুলো।
আচ্ছা, আমি আমার প্রথম ঘটনাটা শুরু করি। এই ঘটনাটা হয়েছে 2007-এ আমার এক কাকার সাথে আর তার ছেলের সাথে। তো ওরা বাসায় একটা বিড়াল পালত, তো বিড়ালের মধ্যে কবে কখন কিভাবে মানে জিন বা ভূত যাই হোক ওটা যে ওর মধ্যে গেছে এটা ওরা জানে না। তো জানে না, প্রতিদিনই কি করে ওদের বিছানায় নানা জায়গায় বিড়ালে পায়খানা করে। তো পায়খানা করলে পরে ওটা হয়তো একটা মানে দুর্গন্ধযুক্ত বা কিছু একটা হবে, তেমন না, মনে হয় কি যে চুন টুন একসাথে অনেকগুলো রাখলে যেরকম হয় ওই ধরনের। তো যদি ওই জায়গাটা পরিষ্কার করা হয় ফের আবার ওইখানে ওরকমই একটা পায়খানার ই পাওয়া যায়। এরকম ঘরে যেখানে সেখানে, তো ওরা প্রায় 6-9 মাস একদম অতিষ্ঠ হয়ে গেল, মানে ঘরের কোনো জায়গা সে বাদ রাখতেছে না। তো যাই হোক, ওই বিড়ালটা কিন্তু ওদের পালা, সবার সাথেই ঘুমায়, সব ঘরে ঘরেই যায়, সামনে বসেই খাবার খায়। তো এরকম চলতেছে অনেকদিন। তো হঠাৎ একদিন রাতে ভাইয়া ঘুমায় আছে, বিড়ালটা ওর পায়ের কাছে, তখন শীতের দিন ছিল, তো লেপের উপরে, তো মানে ঘুম থেকেই একটু জাগছে, জাগার পরে দেখে কি লেপের উপরে একটা ভারী কি মনে হয়। তো ও ভালো মতো তাকাইছে, একটু অন্ধকার তো, লাইট ছিল না। তো তাকানোর পর দেখে সাদা একটা কিছু মানে দলা মতো হয়ে পইরা আছে। তো উঠছে, উঠে ও দেখে কি সেই বিড়ালটা। তো ওর এমন রাগ ধরছে, ধরার পর বলে কি দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন, এইভাবে ঘুম থেকে উঠে রাগ করে মানে হঠাৎ করে বিড়ালটাকে দেখ, ওর মেজাজ খুব খারাপ হয়ে গেছে। ও উঠে বিড়ালটাকে এমন জোরে একটা লাঠি মারছে, বিড়ালটা দেয়ালের মধ্যে যায় লাগছে। তো লাগার পর একটা কেমন শব্দ করছে বিকট ধরনের, ওর জায়গাটা যতটা দেয়ালে পড়ছে ঠিক ততটা, মানে যে এখানে যেমন একটা আলো জ্বলতেছে, হঠাৎ অন্ধকার ঘরে একটা আলো জ্বললা উঠছে, দেয়ালে ঠিক যতটুকু জায়গায় বিড়ালটা যায় মানে পড়ছে। তো ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে জোরে চিৎকার করছে, ওর মা আসছে, বাবা আসছে, ঘরে আরো লোকজন ছিল, সবাই ভাইটাই ভাবিরা দৌড়ায় আসছে কি হয়েছে। তারপরে বলে যে যেই বিড়ালটা প্রতিদিন এমন করতেছে, আমার মনে হয় ওই বিড়ালটাই এটা, আমার লেপের উপর শুয়ে ছিল, আমি ভাবছি কোনো কাপড় টাপড় হবে, আমি জোরে ফালাইতে নিছি, লাথি মারছি, ওইটা দেয়ালের সাথে লাগে এমন জোরে বিকট আওয়াজ করছে, আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, ওই রাতটা গেল। তো ওই রাতটা যাওয়ার পর আবার ফের পরের দিন রাত, আবার কাকার ঘরে একই অবস্থা, সে মশারির উপরে, তো মশারির উপরে একটা বিড়াল যতটাই ওজন হোক, ছোট একদম বাচ্চা হোক, আজকের ফুটা, তারপরেও তো ওর একটা ওজন আছে, কিন্তু ও মশারির উপরে উঠে পেশাব করছে। তো ওইটা মানে কাকা তো পাচক তো নামাজ পড়ে, নামাজি মানুষ, ওনার শরীরের মধ্যে পানির মতো পড়ছে, উনি তো চিৎকার চেঁচামেচি হাউকাউ, বাসার সবাই আবার উঠছে, কি হয়েছে, একটা বিড়াল আমি মশারির উপরে দেখলাম সেটা আমার গায়ে পেশাব করছে। এখন তোরে সারা বাড়ি 6টা কি 7টা রুম পুরা বাড়ি খোঁজা হয়েছে, কিন্তু কোথাও সে নাই, মানে একটু থাকুক তো বসে তো কোথাও থাকবো, একটা বিড়াল এটা থাকবো, কোথাও পায় না, তো পায় না পায় না, খুব খোঁজাখুঁজি করতেছে কোথাও পায় না। তো সেই রাতটা গেল এমনি, তো এরকম প্রায় করতেছে, করার পরে কোনো রকমে শান্তি দিতেছে না, মানে ঘরের যেই কোনো বিছানা, যেই কোনো খাটে, সোপায়, সব জায়গায় শুধু বাথরুম করে রাখতেছে। পরে আমার চাচা চাচাতো ভাই দুজনেই মানে দুজনেই জ্বালাইতেছে, প্রচুর বেশি জ্বালাইতেছে দুজনকে। তারপর ওরা কি করছে যে এরকম যখন মানে ওরা, আমার কাকা প্রায় মাসখানে হয়ে গেছে সে বিড়ালের পায়খানা পেশাবের জন্য নামাজ পড়তে পারতেছে না, হয়তো তার লেপের উপর, নয়তো তার বিছানায়, নয়তো তার লুঙ্গি, নয়তো তার শার্ট, মানে এমন একটা কিছু মনে হয় কি ও বেছে বেছে এগুলা করতেছে ইচ্ছা করে, এরকম আর কি মনে হইতেছে সবার। পরে চাচা আর ভাই দুজনে কোন রকমে থাকতে দিতেছে না, ওরে প্রতিদিন ভয় দেখায়, খামসি কাটে, এই করে সেই করে, ওর মশারির উপর হাঁটা চলা করে, কিন্তু গায়ে পড়ে না, ওই যখনই ভয় পায় জাগে তখনই পেশাব করে পালায়, আর কোথাও পায় না, সারা বাড়ি খোঁজার পরেও। এরকম অতিষ্ঠ হয়ে খুব মানে ই হয়ে গেছে। পরে কাকা আর ছেলে দুজনেই দেশে চলে গেছে, দেশে চলে গেছে, দেশে যাওয়ার পর এখন বাড়িতে শুধু কাজের বুয়া, দুই ভাবি, এক ভাই, একটা ভাগনা ছোট, আর চাচি, বাস ওরা থাকতেছে প্রায় 3 বছর। চাচা আর চাচাতো ভাই বাড়িতে আসতে পারে না, মানে আইসা ওরা 1 ঘন্টা থাকলে 1 ঘন্টার মধ্যে অত্যাচারটা করে, মানে বাথরুম করে দেয় না, পেশাব করে। তো এরকম করার পরে চাচা বলল কি আচ্ছা ঠিক আছে আমি কাউকে ডাকি, তো আমাদের মধ্যে তো রোজা টোজা এমন কেউ নাই, তো মসজিদের হুজুরি ডাকতে হবে। পরে কি করলো, মগবাজারে এই ঘটনাটা, তো মগবাজারে চৌরাস্তায় মসজিদ আছে একটা, ওই হুজুরকে ডাকলো। তো হুজুর এসা দেখলো, বললো এটা জিনের কার্যকলাপ, আর যেভাবে বাথরুম দেখা যায় এটা তো মানুষের মানে বিড়ালের কোনো ই না। তো যাই হোক, এটা জানলো, জানার পর বলে এখন কি করা যায়, বলে আমি এই সম্বন্ধে তো কিছু করি না, তো একটু পানি পুনি দিতে পারি, ঝাড়ফুঁক করতে পারি, তো কইরা যাই। তো সেই রাতটা গেছে, উনি ঝাড়টার দিয়ে গেছে, পানি টানি দিয়ে গেছে, কিন্তু চাচা আর ভাইকে বিড়াল কোন রকমে থাকতে দিতেছে না, মানে ওদের জিনিস কোথাও রাখতে পারতাছে না, ওইটার মধ্যে পেশাব নয় বাথরুম করতেছে। তো যাই হোক, এরকম তো ওরা আবার দেশে চলে গেল। দেশে চলে যাওয়ার পর চাচা বসেনি, সে কি করছে, আবার কোন জায়গার এক বড় হুজুর তারে নিয়ে আসছে। তা আনলো পরে বলে কি, আচ্ছা একটা কাজ করেন আপনি, ঠিক রাত্র 12টা 1টা এর মধ্যে চৌরাস্তা আছে না, যে মগবাজার 4 রাস্তার মোড় যেটা, যখন নীরব হয়ে যাবে তখন 12টা টাকি মাছ, ওটা মানে জ্যান্ত থাকতে হবে, 12টা হাঁসের ডিম, তারপরে 12টা নারকেল, এমন এমন অনেকগুলাই দিল। দেওয়ার পরে এটা আপনি করবেন, একা যাবেন, ছেলে সাথে থাকবে, ছেলে পিছনে আপনি সামনে, এই জিনিসগুলো আপনারা ঠিক চৌরাস্তার মাঝখানে রাইখা আসবেন, রাইখা চলে আসবেন, পিছন দিক থেকে অনেক রকম শব্দ হবে, অনেক ডাকাডাকি হবে, আপনারা তাকাবেন না, চলে আসবেন। তা আসছে, ওগুলো দিয়ে আসছে ঠিক ওই টাইমে। দিয়ে আসার পর মনে হয় মাস দুই থাকতে পারছে বাসায়, মানে একটু নীরব হয়েছে, এখন আর পেশাব পায়খানা করে না, বাস ভালো কথা থাকতেছে। আবার মাস কানে যাওয়ার পর আবার একই অবস্থা, এখন কারো মাথা ঠিক নাই, 3 বছর সে এইভাবে জ্বালাইতেছে। তো জ্বালানোর পর কোন রকমে বাসার কাউরে শান্তি দিতেছে না। আপনি মনে করেন ইসে পানির ফিল্টারে পানি রাখছে, ওখানে পানি নাই, ওই সব পানি মশারের উপর থেকে বৃষ্টির মতো বিছানার উপর পড়তেছে, মানে যা খুশি তাই করতেছে। ভাত রান্না করে রেখে আসছে, সব ভাত শেষ করে হাড়ি খালি উপুত করে রাখা, মানে কোন রকমে কাউরে শান্তি দিতেছে না। পরে চাচা কি করলো বলে কি, যে একটা জায়গা আছে শশিনা নাম, আমি জানি না কেউ জানে কি না, যাই হোক শশিনার একজন পীর আছে, উনি নাকি অনেক কামেলদার লোক। তো যাই হোক ওনার কাছে গেল, যাওয়ার পর বলল যে হুজুর আমরা এমন এমন 3 বছর যাবত বিপদে আছি, ছেলে আর বাবা তো বাড়িতে যাইতেই পারতেছি না, আর সবাই রে খুব যন্ত্রণা করতেছে, আমি কি করব। তা আপনারা কি জানতে পারছেন বলে কি, আমরা যাই জানতে পারছি, আপনি একটু আমার বাসায় চলেন, একটু ই করবেন, দেখবেন। তো খুব করায় বলাতে ওই লোকের হাতে পায়ে ধরে কান্নাকাটি করাতে উনি আসছে, উনি কারো বাসায় কোনোদিন যায় নাই প্রথম। তো যাই হোক উনি মগবাজারের ওই বাড়িতে, কাকার বাড়িতে আসছে, আয়সা সারা বাসা দেখলো, দেখার পর বলল এটা বদজিন, মানে যে কোনো এক সময় রাত 12টার পরে আপনার ছেলে বাইরে গেছিল কোনো খাবার আনতে, সেটার সাথে আসছে এবং আপনার বিড়ালের মধ্যে ঢুকছে। বলে এটা আমাদের অনেক দিনের পালা বিড়াল, প্রায় 5-6 বছর হবে, কয়েক কিছু করার নাই, সে এটার মধ্যে ওর শরীর খুঁজা পাইছে, ও এটার মধ্যে ঢুকছে, এখন ওরে বের করার উপায়। তো বের করার উপায় মানে সাত ঘাটের পানি আনবেন, এই করবেন, সেই করবেন, অনেক কিছু দিছে। তো কাকা বলছে আমি তো এগুলা করতে পারবো না, তো যা খরচ লাগে আমি দিব, আপনি একটু লোক দিয়া করায় নেন। তো যাই হোক লোক দিয়া করানোর কথা বলছে, বলার পর সেম সে যা যা বলছে ওগুলা সব করানো হয়েছে। করানোর পরে তো হুজুর আসছে আবার, আইসা ঝাড়ফুঁক করছে, এই করছে, সেই করছে, করার পর বলল যে আপনারা এখন আর কেউ বাসায় থাকবেন না, মানে ও আবার একটা শরীর খুঁজবে, ও কারো না কারো মধ্যে ঢুকবে, সেটা পশু পাখি হোক মানুষ হোক যা হোক, আপনারা বাসায় যে আছেন একজন মানুষও বাসায় থাকবে না, হোল বাসা আপনারা তালা দিয়ে দেন, দিয়ে আপনারা চলে যান গ্রামে। তো এরকম ওই লোক বলার পর প্রায় ওরা 6 মাসের মতো গ্রামে থাকছে। থাকার পর এখন এটা কি চলে, নিজের বাড়ি ফালায় দিয়া গ্রামের বাড়িতে থাকা, সব এইখানে কাজকর্ম, এসে ছেলেদের পড়াশোনা। তো যাই হোক আবার আসছে, আসার পর এখন আল্লাহর রহমতে এই ঠিক হয়েছে। তো ঠিক হওয়ার পর কিভাবে ঠিক হলো, ওই বিড়ালটাকে কেউ একজন, আমার মনে হয় যখন পুরা বাড়িটা খালি ছিল ও ঢোকার চেষ্টা করছে পারে নাই, যাই হোক কোন এক কেউ ওকে মাইরা দিছে, পিছনের অর্ধেকটা একটা পাখ একদম পুরা নাই করে ফেলছে, মানে কিছুতে একটা খাইছে এরকম একটা ব্যাপার। তো বিড়ালটা মারা গেছে, ওরকম অবস্থায় থাকার পর মনে হয় ইনফেকশন হয়ে গেছে, হওয়ার পর বিড়ালটা মারা গেছে, এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। এ আমার প্রথম ঘটনা। এখন দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। দ্বিতীয় ঘটনা হচ্ছে দুইটা ছোট্ট মেয়ের সাথে গ্রামের একটা ঘটনা, বরিশালের আমার শোনা ঘটনা। তো যাই হোক মেয়ে দুইটা হবে হয়তো 9 কি 10 বছর, দুইটা বোন, আপন বোন, তো ওরা মানে গৃহস্থ যাকে বলে, শস্য ক্ষেত থেকে তুলে। তো যাই হোক ধানের দিন আসছে, তো ওই ধান গাছের মানে ধান গাছ যেই জায়গাটাতে হয় সেইখানটা একটা অনেক বড় তাল গাছ ছিল। তো দুই বোন ধান কাটে, ওদের ভাই নাই, ওরা 4 বোন, 2 বোন ঢাকায় থাকে আর 2 বোন গ্রামে থাকে। তো ওই 9-10 বছরের ছোট বাচ্চার কতটুক নিতে পারবে, ঠিক অতটুক ধান কাটে। তো মাগরিবের আজান দিয়ে দেয়, ওর মা ছিল সাথে, ওর মা মানে বেশি ধানের যেটা সেটা নিয়ে আসছে, বলছে তোমরা ওই অল্প যেটুকুন আছে ওটুকুন দুজনে দুইটা নিয়ে কাইটা আইসা পড়ো। ওর মা চলে গেছে যাইয়া, সে নামাজ টামাজ পড়ার মধ্যে হয়তো গেছে। যাই হোক, দুই বোন কাটতেছে, প্রথম যখন মাগরিবের আজান দেয়, ছোট বোনটার মানে ধানের গাছ অনেকটা কাটা শেষ, তো ও যেই শেষের টুকু কাটতে গেছে, ওর একটা আঙ্গুল মানে অনেকখানি জায়গা একদম কাটছে। কাটার পর প্রচুর রক্ত, ও তো চিৎকার চেঁচামেচি করতেছে, আপু দেখো আমার হাতটা কাটা গেল। বলে আচ্ছা ঠিক আছে, আমার আর একটু আছে, এটা আমি শেষ করে নিই, তারপরে দেখতেছি। তো ও যে আবার অর অল্প একটু কাটা বাকি ছিল সেটা কাটতে গেছে, ওর আবার আরেকটা আঙ্গুল কাটছে। তো দুজনেরই একদম প্রচুর রক্ত পড়তেছে, ছোট মানুষ, ওই ধান টান ফালাইয়া ছুটি টুটি ফালাইয়া ভয় পাইতেছে। তো ওই দিক দিয়ে আবার অন্য অন্য লোকরা মানে গ্রামেরই হয়তো পরিচিত অন্য অন্য লোকরা মানে ধানের বোঝা নিয়ে যাইতেছে, বলে কি রে তোরা এখানে দুই বোন কান্নাকাটি করস কেন? কয় কাকা আমাদের দুজনেরই হাত কেটে গেছে। তো ওই লোক ধানের বোঝাটা মাথা থেকে রাখছে, রাখার পর দেখে প্রচুর কাটছে, কি করা যায়। তো গ্রাম দেশ হয়তো এমন কোন গাছের পাতা টাতা আছে, সে দৌড়ায় যায় ওই পাতা নিয়ে আস যায়, আর না হাতে ই করছে ডোলে টোলে ওই একটু রসের মতো হয়েছে দুই বোনেরই হাতে দিছে, যাতে মানে তখনই রক্তটা থামে, এরকম হয়তো আসছে কোনো গাছ, যাই হোক ওষুধি গাছ হবে হয়তো। তো যাই হোক, ওই দুজনের ধানটা ওই লোকটাই নিছে আর নিজের বোঝাটাও নিছে। তো দুই বোন কানতে কানতে ওর পিছন পিছন বাড়িতে গেছে, তো বললো এই দেখো তোমার এই যে দুই মেয়ে হাত কেটে আসছে ওদেরকে দেখো, আপাতত রক্তটা একটু বন্ধ হয়েছে, আমি ওদের ধানে যে রেখে গেলাম ঘাটে। এটা বললো ওই লোক চলে গেছে। তো ওর মা নামাজে ছিল না কোথায় ছিল, যাই হোক দূরে আসছে, আইসা দেখে দুই মেয়ের একজনের ডান হাত একজনের বাম হাত আঙুল কাটছে অনেকটাই। তো যাই হোক, সে আবার আইসা ঘরে প্রথম পর্যায়ে যা করার তুলা টুলা দিয়া স্যাবলন দিয়া যাই হোক বন্ধ করছে। করার পর ওই যে গাছে যে তাল গাছটা ছিল ওইটার মধ্যে না কি ছিল, পরে আর কি জানতে পারা গেছে যে একটা বোবা ভূত ছিল ওইটাই, মানে ওই মাগরিবের টাইমে ওরা ছিল আর ছোট মানুষ, চুল ছাড়া ছিল দোনোজনের, ওই দোনোজনের হাত ওই তার থেকেই কাটা, মানে তা সে দৃষ্টি দিছে ওই ওরা একটু অনমনস্ক হয়ে কাইটটা দিছে। যাই হোক, এটা পরে জানা গেছে। পরে কি করে ওই মানে মাগরিবের আজান হলে মেয়েটা চিৎকার করতে থাকে, মা আমার আঙ্গুল কাইটটা দিল, মা আমার আঙ্গুল কাইটটা দিল, এরকম কান্নাকাটি করতে থাকে। বড়টা যেটা 11 বছর বয়স আর ছোটটা মানে ওইটা একটু আস্তে আস্তে আঙ্গুলটা ভালো হইতেছে। যাই হোক, ওর মা বলে কি ব্যাপার, তুই তো তাকায় আসস দেখতেছ, তাহলে তোর আঙ্গুল কাইটা দিল? কয় ওই যে সেই গাছটার থেকেই, ওই দেখো হাতে একটা ছুরি আমার আঙ্গুলটা আবার কাইটা দিছে। ওর মা খুঁজে বলে না কাটে নাই, কয় হ্যাঁ আমি দেখছি আমার কাটছে, মানে ওর মধ্যে আসছে। তো যাই হোক, ওর মা ভাবলো যে কিছু তো একটা ঘটনা, সন্ধ্যা ছিল আবার চুল ছাড়া ছিল, এরকম একটা ব্যাপার গ্রামের মানুষরা হয়তো বোঝে। তো যাই হোক, মানে হুজুর ডাকাইল যে হুজুর দেখেন মেয়েটা সন্ধ্যা হইলে এরকম করে জ্বর হাত কেটটা দেয় কি। পরে হুজুরই করলো, বৈঠক দিল ওদের। তো বৈঠক দেওয়ার পর দুই মেয়েকেই দেখলো, ছোটটার সাথে না বড়টার সাথে, বলল যে এই গাছটাতে একটা ই ছিল, জিন ছিল, এটা তোমার মেয়ের সাথে আসছে। ও দেখে জ্বর হাত কেটটা দিতেছে, আসলে না ওই যে প্রথম যেদিন কাটছে এটাই ও কল্পনা করে, মানে ওরে বুঝায়। তো যাই হোক, কেন এটা কিভাবে ছাড়ানো যাইব, তারপরে বলে আমি দেখি চেষ্টা করি। তো সে অনেক ঝাড়ফুঁক করলো, এই করলো সেই করলো, করার পর বলে কি না আমি কোথাও যাব না, ওদের দুজনকে আমার পছন্দ হয়েছে, আমি বড়টার সাথে থাকব, ওকে ছাড়ব না। তো অনেক চেষ্টা করছিল, তো ঠিক আছে ছাইরা যাবো, এই না সেই চাই, কি চাই বলে আমার একটা কালো মুরগি লাগবে, আমি ওইটা খাবো তারপরে এখান থেকে যাব। আচ্ছা ঠিক আছে, তোরা কালো মুরগি দেওয়া হবে কালকে ঠিক এই টাইমে দুপুর 12টায় ওইখানে ও নিয়া দাঁড়ায় থাকবে, তুই নিবি। আচ্ছা ঠিক আছে, এরকম কথা হলো, ঠিক কথা দিলি কিন্তু, হ্যাঁ ঠিক কথা দিলাম, মুরগি নিয়ে চলে যাব। কোথায় যাবো কয়ে, পুরা গ্রামের কোথাও তুই থাকতে পারবি না। বলে কি না আমি এটা মানবো না, আমি যেই কোনো জায়গায় যাবো, আপনার মেয়েদেরকে আর কিছু করবো না। তো হুজুর বললো ঠিক আছে, ও যখন মানছে মেয়েদেরকে কিছু করবে না, তো ভালো কথা, ও যেখানে খুশি যাক, তোমাদের আর মাথা ঘামানো দরকার নেই। তো মহিলাও সহসরে বলছে আচ্ছা হুজুর আপনি যা বললেন ওইটাই মানলাম। তো যাই হোক, বাচ্চাটাকে ছাড়া দিল, ছাড়ার পর সে ওর দুই তিন বাড়ি পাশে একটা বিল্ডিং বাড়ি, দুই কি তিন তালা হবে বিল্ডিংটা, ওই বাড়িতে মানুষ মাত্র 5 জন, বাবা মা, দুইটা জমজ বাচ্চা আর একটা হয়তো ওদের বুয়াটুয়া হবে এরকম, ওই কজনই থাকে ওই বাড়িটা, আর কোন লোক থাকে না। ও ওই গাছেরই মানে ওই কাছেরই একটা গাছ, হয়তো নারকেল বা সুপারি এমন একটা গাছ হবে, ওইখানে গেল। এই মেয়েটাকে ছাড়ার পর ওইখানে গেল। আচ্ছা, যাওয়ার পর বেশ কিছুদিন যায়, কারো কিছু হয় নাই। পরে ওই ঘরে ওই মহিলার ছেলে মেয়ে হয় না। খুব কিছু করার পর, অনেক তাবিজ টাবিজ এই সেই অনেক ব্যবস্থা নেওয়ার পর দুইটা যমজ বাচ্চা হয়েছে। তো যমজ বাচ্চা হয়েছে হওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে। তো যাই হোক, ওই যমজ বাচ্চা দুইটা ডাক্তার বলছে যে আপনি প্রতিদিন একটু মানে সকাল 8-9টার দিকে একটু ছাদে নিয়ে বসবেন, রোদে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তো এরকম রোদে দেয় রোদে দেয়, ওই যে যেটা মানে মেয়েটাকে ছাইরা ওই গাছের মধ্যে আসছে জিনটা, ও শুধু ওদের দিকে দেখে দেখে দেখে। তো বোবা, কোনো কথা বলতে পারে না, মানে হুজুরটা বললো যে ওটা বোবা, ও কোনো কথা বলতে পারে না, একটু শব্দ করতে পারে, যাই হোক হয়তো কারো ক্ষতি করবে না, যাক যেখানে খুশি। তো ওই মহিলাদের পাশের গাছের মধ্যে সে বাস করতেছে, যে কোনো একটা গাছ হবে, আমার খেয়াল নাই গাছটা, নারকেল সুপারি এমন একটা হবে। তো যাই হোক, সে কি করলো মানে প্রায় 15 দিন হবে বাচ্চা দুইটা, তো ওরা প্রতিদিন রোদে দেয়, নিচে নিয়ে যায়, কোনো সমস্যা হয় নাই। হঠাৎ একদিন মহিলা বাচ্চা দুইটাকে নিয়ে শুয়ে আছে, আর লোকটা হয়তো বাজারে গেছে, যাই হোক, আয়সা দেখে একটা বাচ্চা মহিলার পাশে নাই। তো উনি আয়সা খুব চেঁচামেচি করতেছে যে বুয়া বাচ্চা নিয়ে কই, দুজনকে নিবে একসাথে ছাদে রোদে, একজনকে কেন নিল, এরকম চিল্লা চিল্লি করতেছে। বুয়া রান্না করতে বেরিয়েছে, কয় না কাকা আমি তো নেই নাই। তাহলে বাচ্চা আর একটা কই, মানে সারা বাসা তোলপার পড়ে গেছে, ওই বাসা আর কেউ থাকে না, 5 জনই মাত্র মানুষ, দুইটা বাবু আর ওই জোড়া বড় 3 জন। তো যাই হোক, সারা বাসা খোঁজাখুঁজি শুরু হইল, বুয়াটার কাছে ছোট্ট আরেকটা বাবু, ওইটা রাইখা, মা বাবা দুজনেই দৌড়াদৌড়ি করতেছে, মানে পেরেশানি হয়ে গেছে, আর একটা ছোট্ট বাবু কই যাইব, 15-16 দিন হয়েছে বয়স, পুরা বাসা তোলপার করা খুঁজতেছে কোথাও পায় না। তারপর যেখানে প্রতিদিন রোদে নিয়ে বসে, যায় দেখে ওইখানে বুকের জায়গাটা অনেকটা ছিড়া, কি ব্যাপার মানে বুকের জায়গাটা পুরা এইভাবে খোলা, দু টুকরা করা এরকম আর কি মনে হইতেছে। তারপরে খুব চিৎকার চেঁচামেচি করছে ওই বোবা ভুট্টা। পরে জানা গেছে বোবা ভুট্টা কলিজা খায়, ছোট মানে বাবুদের কলিজা খায়। তো কি করছে, ডাক্তার আনছে, ডাক্তার আনার পর মানে কলিজা দুইটা পাওয়া যায় না, ছোট্ট বাবুর যতটুকু পরিমাণে কলিজা হোক কলিজা পাওয়া যায় নাই ভিতরে, মানে পুরা বুকটা ছিঁড়ে রাখছে আর কাছাকাছি রক্ত টক্ত পড়া। যাই হোক, এখন কি করবে, ওরা তো আতঙ্কে ভয়ে, ওরা তো আর জানে না যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে। পরে যাই হোক, ওরাও হুজুর আনছে যে হুজুর এরকম এরকম ঘরে থেকে বাচ্চাটা ওইখানে কিভাবে গেল, আমাদের এটা মাথায় ঢুকতেছে না, তারপরে বুকটা ছিঁড়া পাওয়া গেল, ভিতরে কিছু পাওয়া গেল না, ডাক্তার বলল যে কলিজা পাওয়া যায় নাই। আচ্ছা যাই হোক, এটা কেন ঘটল, কি ঘটল। পরে বলল যে আপনাদের এখানে আশেপাশে কোথাও একটা গাছের মধ্যে একটা জিন আছে, ও এই ঘটনাটা করছে, বাচ্চাটাকে নিয়ে গেছে। এখন আরেকটা বাচ্চাকে খুব সাবধানে রাখবেন, এই যে পানি টানি দিয়া গেল, আর খুব সাবধানে রাখবেন, ওকে একা করবেন না। তো যাই হোক, একা করবেন না এমন বইলা গেল। আর ওই বয়স্ক লোকটা বাপটা, ওইটা মানে ওই ছেলের ওই অবস্থা সে নিজের চোখে দেখছে, দেখার পর থেকে মানে সে একটু কেমন অ্যাবনর্মাল হয়ে গেছে, হওয়ার পরে আস্তে আস্তে একদম পুরা অসুস্থ, তারপর এক সময় সে মারা গেল। প্রচুর মানে পয়সা খরচ করেও তাকে বাঁচানো গেল না, মানে তার মধ্যে ঢুকে গেছে ওই বাচ্চারিটা, সে আর সহ্য করতে পারে নাই। যাই হোক, অনেকদিন পর লোকটা বছরখানিক পর মারা গেছে। তো ওই মহিলা অল্প অল্প করে সব বেচতে বেচতে ওই স্বামীর চিকিৎসা করছে, এখন তাদের একতলা আছে। আচ্ছা ভালো কথা। তারপর একদিন এরকম ইনিয়া ঘুমায় আছে, উপর দিয়ে হাত দিয়ে রাখছে, তারপর ও বাচ্চাটাকে কিভাবে নিয়ে গেছে, নিয়ে সেম ওই জায়গায় ওই রকম ভাবে বুকটা চিরছে, বাস বাচ্চাটা ময়রা পয়রা আছে। তো মা ঘুম থেকে জাগছে, জায়গা হাতই করছে, দেখে বাচ্চা নাই, পুরা আবার ওই বুয়া আর সে পুরা বাসা তোলপার চিৎকার চেঁচামেচি। আর জানেনি যে গ্রামের বাড়ি খুব দূরে দূরে থাকি, খুবই দূরে দূরে, মহিলাদের থেকে আবার ওদের বাড়ি আবার অনেকটা দূরে। তো যাই হোক, কাউকে আর ডাকবো কি, তার তো মাথা ঠিক নাই, সে পুরা বাসা তোলপার করে দুজনে মিলে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখে সাদের ঠিক ওই জায়গাটাই বাচ্চাটা ময়রা পয়রা আছে। তারপর থেকে ওই মহিলারও মাথাটা খারাপ হয়ে গেল, তার মাথা ঠিক নাই, স্বামী মারা গেল, একটা বাচ্চা মারা গেল, এখন এই বাচ্চাটাও মারা গেল, মানে সে কি নিয়ে থাকবে, কি করবে, এরকম করতে করতে আর্তনাদ করতে করতে এক সময় সে অসুস্থ হয়ে গেল। এখন আর তার যে ছেলে মেয়ে ছিল, তার স্বামী ছিল, ঘর সংসার ছিল, এগুলো তার মনে নেই। এখন ওই ভুয়াটাই তাকে দেখা 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 রাখে, আর বাড়ির একটু একটু জিনিস বিক্রি করে আর মহিলার চিকিৎসা করে। এরকম করতে করতে তো এক সময় দেখা গেল মহিলা এমনই অসুস্থ, মানে তাকে এখন আর বাঁচানোর কোনো উপায় নেই। তো ওই কাজের বউ আর কি করবে, কিছু করার নাই তার। তা যাই হোক, একদিন হঠাৎ মানে কাজের বুয়াটা সকালবেলা উঠা দেখে যে মহিলাটা মারা গেছে। এই আমার দ্বিতীয় ঘটনাটা। আচ্ছা, এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলি। তৃতীয় ঘটনাটা হচ্ছে লন্ডনে থাকা একটা আপু পাঠাইছে, নাম সানজিদা। ওইখানে কি বলে এটা বৃদ্ধাশ্রমে জব করে ডাক্তার। যাই হোক, ওর সাথের ঘটনাটা। তো ওরা তিন ভাই বোন, একটা ভাই বোন খুব আগে থেকেই থাকে, প্রায় 10-15 বছর থাকে ওইখানে। ও নতুন গেছে, এই 6-9 মাস হবে। তো ওর খুব মানে ইচ্ছা, ও খুব কিছু মানে দেখার জন্য ওর। তো ও ওইখানে দেখল একটা পেপারে যে ওইখানে অনেক অনেক বছর মানে 500-1000 বছর আগের একটা মিউজিয়াম আছে। তো ওর খুব ইচ্ছা হইল এটা দেখবে। তো ওর তো নতুন গেছো, তো জায়গা চিনে নাই কর না। তো ভাইকে খবর দিছে যে ভাই তুই একটু আসবি মিউজিয়ামটা, আমার মানে কাজে ঢুকে পড়লে তখন আর দেখতে পাবো না, তো চল কোনো একটা দিনে, কবে বন্ধ কবে কি সেটাও তো আমি জানি না, তো তুই আমাকে নিয়ে যা। তারপরে ভাই থাকে মানে লন্ডনের শহরে, আর বোনটা থাকে গ্রাম সাইডে একটা বৃদ্ধাশ্রমে। তো যাই হোক, বোনটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বোনটার সাথে এই ঘটনাটা। তো গেছে পরে মিউজিয়ামটা হইতেছে আপনার প্রায় মনে হয় 500 গজ ভিতরে হবে। এর আগে 3টা কালভার্ট, 4-5টা বাগান এগুলা ওভার করে যাইতে হয়। আর ওইটা হইতেছে আপনার মিউজিয়ামটা প্রায় আমাদের এখানকার 2তলা বিল্ডিং এর মতো উঁচা হবে, পাথর কেটে কেটে সিঁড়ি করে করে ওইটার উপরে মিউজিয়ামটা। তো যাবে, ভালো কথা। প্রথম যখন ও বাগানে ঢুকলো, মানে গেট দিয়ে বাগান একটা পরে খুব বড়, অনেক ফুল টুলের। তো খুব ছবি টবি তুললো, ভাই আমার এখানে তোল, ভাই আমার এই ছবিটা তোল, ভাই আমার এই সিনটা তুল, এরকম এরকম করতে করতে যাইতেছে। তো কালভার্টের উপরেও তুলছে। এরকম করে যখন 2টা কালভার্ট পার হয়েছে, 2নম্বর বাগানে ঢুকছে। ঢোকার পর ও বলে কি, ও যেরকম বলছে যে আমার পুরা গা মানে এমন ভারী হয়ে আসতেছে, মনে হয় কি মানে অনেক ওজন শরীর, যেমন একটা হাতির পা আমার পা হয়ে গেছে, এত মোটা মনে হইতাছে আমি তুলতে পারতাছি না। কেন এমন হইল কিছু বুঝতাছি না, কিন্তু ওর সাথে মাঝে মাঝে যখন ও বাংলাদেশে ছিল, মাঝে মাঝে দু একটা ভূতের ঘটনা হইত ওর নিজের সাথে। ও একা ঘরে থাকতে ভয় পাইত, ওর শরীরে আইসা এই গলাটি পায়ে ধরতে, এরকম এরকম ঘটনা ও প্রায় আমারে বলতো। তো যাই হোক, সে লন্ডন যে চলে গেছে, ওইখানে তো ওর সাথে একটা ভূতের ঘটনা হওয়া একটা কেমন ব্যাপার। তো ও যাই হোক বলে কি, আমার কেমন কেমন ভয় ভয় লাগতেছে। 2টা বাগান পার হওয়ার পর 3টা কালভার্ট পার হয়েছে। পার হওয়ার পর দূরে আরো মনে হয় 1টা কালভার্ট বাকি আছে, ওখানে কেউ নাই, শুধু আমি আর ভাই সারা। তারপরে দেখা গেল কি, খুব একটা দূরে একটা 60-70 বয়সের একটা বয়স্ক লোক, চুলগুলি সাদা, মানে এতটা দূরে যে আমি দেখতে পাইতেছি, আর তার সাথে একটা মহিলা ফ্রক পরা, কিন্তু মহিলাটা দুজনেই খুব ফর্সা, একটা ছড়ি হাতে লোকটার আর মহিলাটার হাতে একটা ছাতা, একটু মানে রোদ তো এই জন্য ছাতা। তো ওরা ওইখানে আসলো কিভাবে? আমি কিন্তু ভাইয়ার সাথে পাশাপাশি হাঁটতাছি আর ভাবতাছি যে আমার শরীরটা এমন ভারী হয়ে যাইতাছে, আর এরা এখানে হঠাৎ করে কোথা থেকে আসলো, মানে এমন কোন জায়গা নেই, আমরা যে পথটা দিয়ে ঢুকছি, যে গেট দিয়ে ঢুকছি, শুধু ওইখান দিয়ে আসা যাবে, এরা মাঝখানে এখানে হঠাৎ করে কোথা থেকে আসলো। আচ্ছা যাই হোক, আসুক, হয়তো আগে আসছে, মানে আমি এমন ভাবতাছি হাঁটতাছি। তো ভাবতে ভাবতে হঠাৎ দেখি যে কালভার্টটা মানে যতটা দূরে, 200 গজের মতো হবে দূরে, কিন্তু ওই মহিলার ওই লোকটা দুজনেই সেকেন্ড আমি চোখ পলক ফেলছি কি ফেলি নাই এতটুক টাইম, তারা আমাদের থেকে মনে হয় 10 হাত দূরে হবে। আমার তখন মানে মাথায় এসে গেছে যে এটা তো নিশ্চয়ই কোন ভূতের ঘটনা হইতাছে বড়দুপুর। তো ও কি করছে, বাইরে মানে ও যতটুক বুঝছে ততটুকুই থাক, ও ভাইকে খুব শক্ত করে হাত ধরে দৌড়াইতেছে। তোর ভাই বলে, কি কি ব্যাপার আপু মনে, তুমি আমার হাত ধরে এভাবে দৌড়াইয়াটাই না বাইরে নিতেছ কেন? কথা বলিস না ভাই, তুই আগে গেটের বাইরে চল। তো এরকম করে খুব দৌড়াইছে, বলে কি কতক্ষণ আমি দৌড়াইছি ভাইকে নিয়ে আমি বলতে পারবো না। তিনটা কালবার, চারটা বাগান, এগুলা পার হইতে যতটা সময় লাগে, এতটা ভিতরে আমরা গেছি, তারপরেও আমরা ওই মিউজিয়ামের কাছাকাছি আসতে পারি নাই। ওই দুজনকে দেখার পর আমার শরীর মানে আরো ভয় ধরে গেছে যে এটা জিনের কোনো কাণ্ড ছাড়া হবেই না, কারণ আমার এরকম জানা আছে জন্য। পরে খুব দৌড়াইছি, মানে এমন ভিজা ভিজছি, এই রোদের মধ্যে ঘামছি ইচ্ছা মতো। তো গেটের বাইরে আইসা ভাইয়ের হাত ছাড়ছি, হাত ছাইরা একদম আমি মানে হামাগুড়ি দিয়ে মাটিতে পড়ে গেছি ভয়ে আমার শরীরে এই অবস্থা। পরে ভাই বলে, কি কি ব্যাপার আপু মনি, তুমি এমন করে এত সুন্দর সুন্দর ছবি তুললা, এই করলা সেই করলা, কত মজা করলা, খুশি ছিলা, তুমি হঠাৎ এরকম করলা কেন? ভাই আমাকে একটু রেস্ট নিতে দে, আমি বলতাছি কি দেখছি আমি। কি দেখছ? বলে আমি এরকম এরকম দেখলাম, একটা বুড়া বুড়ি, এই ছড়ি হাতে একজন লোকটা আর মহিলাটার হাতে হইতাছে একটা ছাতা প্রিন্টের, ওরা আমাদের দিকে আসতেছে, কিন্তু দুজনে আবার হাসতাছে আমাদের দিকে আসতেছে। কয় না আমি তো দেখলাম না। কয় হ্যাঁ রে ভাই আমি দেখছি, তুমি না দেখলে কি হবে, তুমি বুঝবা না আমি কি দেখছি এরকম। তারপর এখন ভাইটাও বলতেছে, আমার তো একটু একটু ভয় ভয় করতেছে, ভালো হয়েছে তুমি আমার আগে কিছু বলো নাই, তার তো আমি এখানে অজ্ঞান হয়ে যেতাম, আসতে পারতাম না। বলে ভাই, ভাইটা তখন বলে যে আপু, দেশে থাকতেও তোমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটতো, এখানে আইসা সুদূর লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে তুমি লন্ডনে আসছো, সেইখানেও তোমার সাথে ভূতের ঘটনা হয়, তুমি আর এক কোথাও আমাকে নিয়ে যাইবা না, তারপরে কখন কি ঘটবো পরে দেখা যাবে, আমার উপরে দোষী। তারপরে যাই হোক, এই ঘটনাটা আমাকে ওই সানজিদা নামের বোনটা লন্ডন থেকে পাঠাইছে। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার শেষ ঘটনাটা বলছি, এটা হচ্ছে আমার একটা ভাইয়ের সাথে সৌদির ঘটনা, সৌদিতে থাকেও, সেটা মনে হয় 88 সালের দিকের ঘটনাটা। তো 88 সালের ঘটনাটা, ও হচ্ছে গিয়ে একটা তেল কোম্পানির মধ্যে জব করত। তো ওই তেল কোম্পানির মালিকের কোনো ছেলে মেয়ে ছিল না, ওর বউটা আবার অন্য এক জায়গায় অন্য দেশে থাকে কোথায়। যাই হোক, মানে সে ওকে পাওয়ার পর খুব খুশি, একদম ছেলের মতো ভালোবাসে, সাথে সাথে রাখে। কিন্তু তার একটা শখ ছিল কি, সে গাড়ি নিয়ে নিয়ে প্রায় মাইলের পর মাইল দূর দূরান্তে নার্সারিতে যাইত। যাওয়ার পর দুর্লভ কোনো গাছ তার চোখে পড়লে, তার যদি মনে হইতো যে হ্যাঁ এই গাছটা দুর্লভ, তাহলে সে ওই গাছটা সংগ্রহ করত, কইরা নিয়ে আসত। তো এরকম করে অনেকগুলা গাছ বাড়ির মধ্যে জড়ো করছে। করার পর সে একটা বাড়ি কিনছে, বাগান বাড়ি। তো ওই বাড়িতে প্রায় দূর দূরান্তের লোকরাই বলে যে ওটা ভূতের বাড়ি এরকম বলতো, কিন্তু যত টাকা হোক উনি ওই বাড়িটাই কিনল তার বাগান বাড়ি বানানোর জন্য। তো যাই হোক, বাগান বাড়িটা বানানোর মানে কিনল, কিনার পর ওই গাছগুলা তার ইচ্ছা অনুযায়ী লোক টোক নিয়া জায়গা বুঝে বুঝে গাছগুলা লাগাইল। প্রত্যেকটা গাছ হইতে আছে ফলের গাছ, মানে ওই বাড়ির মধ্যে ভায়াটার নাম হইছে নুরু, কিন্তু ওই তেল কোম্পানির লোকটা ওকে নূর বলে ডাকত। বলতো কি যে তুই সারাক্ষণ শুধু আমার সাথে সাথে থাকবি, আমার ছেলে থাকলে যেমন থাকতো তেমন তোকে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, প্রচুর ভালোবাসতো, একসাথে খাইতো, একসাথে ঘুমাইতো, এরকম আর কি ব্যাপার। তো কোনোদিন কখনো ওই বাগান বাড়িতে নিত না, কারণ ওই বাড়িটা ভুতুরে ছিল, লোকটা হয়তো জানতো, জানার পরেই কিনছে, কিন্তু তার সাথে কোনো ভূতের ঘটনা হয়েছে কিনা জানি না, বুদ্ধিন যাই হোক এটা ঘটনা তার সাথে হয়েছে কিনা জানা যায় নাই। তো ওই যে নূর নামের যেই ভাইটা, তো বছর খানিক যাওয়ার পর তো ওই লোকটা একটু অসুস্থ হয়েছে, হওয়ার পর উনি প্রতিদিন একবার যায়, যায় সব গাছপালাগুলা দেখাশোনা করে বাগান বাড়িতে, আর কোনো লোকজন থাকে না, একটা কেয়ারটেকার থাকে, সে শুধু দেখাশোনা করে, গাছের কোনো পরিচর্যা না, শুধু বাড়িটা দেখাশোনা করে, গাছগুলি যাতে লোকজন নষ্ট না করে, আর পানি দেওয়ার কাজটা সে নিজে করে। তো নিজে করে, প্রতিদিন যায়, প্রতিদিন যায়, এরকম বছর ধরে যাইতেছে। তো একদিন দেখা যায় উনি খুবই অসুস্থ হয়ে গেছে। হওয়ার পরে তো বলে কি, নূরে তুই এক কাজ কর, এই আমি তো উঠতেই পারতেছি না, আমার শরীরটা খুব অসুস্থ লাগতেছে, তুই এক কাজ কর, তুই যা ই কর, এই গাছে পানি দেওয়ার কাজটা করে আসবি, আর গাছপালা কোনো মানে জঙ্গল টঙ্গল হয়ে থাকলে ওগুলো পরিষ্কার করে দিয়ে আসবি। বলছে আচ্ছা ঠিক আছে। তো গেছে, যাওয়ার পর ও ই করত মানে তেল কোম্পানির লোককে নিয়ে গাড়ি ড্রাইভ করে নানা জায়গায় নিয়ে যেত। তুই তো গাড়ি চালাইতে জানিস, তুই যা ওই বাড়ি থেকে, সে যেই বাড়িতে থাকে ওই বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তো যাই হোক গেছে, তো নূরে সারা বাড়ি ঘুরতেছে ঘুরতেছে, তো আপেল আঙ্গুর বেদানা লিচুটি চ যত রকমের ফল আছে, হাজারো রকমের ফল সবটাই তো ওর ওইখানে খায়, টেবিলের উপর রাখা থাকে ঝুড়ির মধ্যে, দুজনে মিলেই খায়। কিন্তু আমটা দুর্লভ, ওখানে আমটা পাওয়ার মতো মানে কিনলে পায় না না, কিন্তু গাছে ধরে আছে এরকম মানে দেখার মতো কোনো ওয়ে নাই। যাই হোক, সে উত্তর কোরিয়া না কোন জায়গা থেকে লোক দিয়া একটা ইয়া নেয় আমের চারা, তা আমের চারা বছর খানেক হয়েছে, এখন এটা প্রচুর আম ধরে, যেহেতু কলম গাছ ছোট থেকে আম ধরে। কিন্তু প্রত্যেকটা আম ওই নূরে বলল যেরকম ভাবে আমাকে বইলা পাঠাইছে, যে প্রত্যেকটা আম হলুদ রব মানে হলুদ, তার মধ্যে আবার একটু সুদূরের মতো লাল উপরে বোটার দিকে। তো আমার দেখে এমন লোভ লাগলো, এত ফল কোনোটাই আমার খাইতে ইচ্ছা করলো না, সবগুলাই আমি পরিষ্কার করলাম, পানি দিলাম, হাত দিয়ে ধরা যায় প্রত্যেকটা ফল, কিন্তু কোনোটাই আমার চোখে পড়ল না। কিন্তু আমটাকে আমি লোভ সামলাইতে পারলাম না, যে বাংলাদেশে আম দেখছি গাছ থেকে পাড়ছি খাইছি, ওটা হয়তো আমি পাঁচ বছর করতে পারি না। ওর খুব ভালো লাগলো এটা দেখার পর, ও চিন্তা করলো একটা আম ছিঁড়ব। একটা আম বলল যে এক থেকে দেড় কেজি এরকম ওজনেরও আছে, মানে খুব বড় বড় ছোট ছোট এরকম আছে, মানে হাত দিয়ে ধরা যায়, একটা ঝাপড়ানো খুব সুন্দর গাছটা, ওর খুব ভাল লাগছে। ও প্রথমে একটা আম নিছে, নিয়া মানে কেউ নাই কোথাও, ও একাই পানি টানি দিতেছে, তো একটা আম খাইলে পরে কি আর হবে, ও একটা আম ছিঁড়ছে, ছিঁড়ার পর খাইছে, খাওয়ার পর আবার গাছে টাছে পানি টানি দিতেছে, দেওয়ার পর দেখে কি হাতে লাল, হাত লাল হইল কেন আমি বুঝতে পারতেছি না। তো আবার যাই হোক, সবকিছু দেওয়ার পর মানে ঘন্টা দুয়েক গেছে, বলে কি আমি আরেকটা আম নিছি, আরেকটা আম নিছি, নেয়ার পর সেটাও খাওয়ার চেষ্টা করতেছি, চোখলা ছিলছি, ছিলার পরে আমি একটা কামড় দিছি, দেওয়ার পর যখন হাতেই ভাবে আনছি দেখি পুরো আমের জায়গাটা রক্তে মাখা। আমি তো ভয়ে আম ফালাই দিছি, দিয়া তো মুখ মুছছি, মুছা দেখি মুখেও রক্তের দাগ, কি ব্যাপার, আমটা থেকে রক্ত বের হবে কেন, তো আমি ভয় পাইয়া গেছি। তা ভয় পাওয়ার পর আমি তো আমটাম ফালাই দিয়া পানি টানির কি আর দেওয়া, কি আর দেখা, আমার সব আমি পালাই দিয়া দৌড়াইতেছি, দৌড়াইতে দৌড়াইতে অনেকটা পথ আইসা গাড়ির সামনে আসছি, আইসা ড্রাইভ করে বাসায় চলে গেছি। কিন্তু মালিককে আর কিছু বলে নাই সেদিন, তো মালিককে আর কিছু বলে নাই। আবার পরের দিন বলে কি এই নূরে যা, আজকেও তো পানি দিতে হবে, আমি তো পারবো না, আমি তো যাইতে পারতাছি না, যা। তো আর তারে সেই ঘটনাটা বলে নাই, যে আম খাওয়ার পরে ওর কি ঘটনা হয়েছে, দুইটা আমও ছিঁড়ছে, এগুলো কিছুই বলে নাই। ও আজকেও আবার গেছে পানি দিতে, পানি টানি দিয়া অনেকক্ষণ ওইখানে বসা থাকছে, থাকার পর পুরা বাড়ি ঘুরা দেখছে, বাড়িটা দুইতলা ছিল, পুরা বাড়ি ঘুরা দেখছে, অনেকগুলা রুম থরে থরে সাজানো, মনে হইতেছে কোন রাজপ্রাসাদ এরকম, চীনামাটির জিনিসপত্র, আগের পুরনো জিনিসপত্র খুব অনেক কিছু দিয়ে সাজানো। ও ঘুরা টুরা দেখা বাগান ঘুরা আয়সা পড়ছে, আজকে আর কোনো ফলটল কিচ্ছু ধরে নাই, তো ধরে নাই পর আয়সা পড়ছে। তো এরকম মানে ও প্রতিদিনই ওইখানে যায় পানি দেয় আয়সা পরে, আর কোনো কিছু ওর সাথে ঘটনা ঘটে নাই। তো যাই হোক, মনে হয় এক সপ্তাহ পরে ওই লোক একটু সুস্থ হয়েছে, হওয়ার পর মালিক বলে কি নূরে এক কাজ কর, আমাকে ই কর ড্রাইভ করা নামাই দিয়ে, আজকে আমি এই পানি দিতে পারবো, তুই আবার পরে যা আমাকে নিয়ে আসবি। বলে আচ্ছা ঠিক আছে। তো নামাই দিয়ে আয়সা পড়ছে, আয়সা পড়ার পর বাসা আসছে, বাসায় এসে ও নিত্যদিনে ওর যা কাজ ওগুলা করছে, করার পর ও দিয়ে আসছে সকাল নয়টা দশটায়, আর এদিক দিয়ে দেখা গেল কি নয়টা দশটা দিয়ে আসছে, দিয়ে আসার পর দুপুর হয় বিকেল হয়, কিন্তু মালিক তো আর আসে না, প্রতিদিন দুই তিন ঘন্টা পর চলে আসে, আজকে সে আসতেছে না। তো ও খুব চিন্তায় পড়ে গেল যে কি ব্যাপার মালিক আসতেছে না, ও আবার সে গাড়ি নিয়ে গেছে, তখন মানে সন্ধ্যা হয় হয় এরকম একটা ভাব। তো ও গেছে যায়া দেখে যে সারা বাসা ঘুরছে, সারা বাসা ঘুরছে, ঘুরার পর বাগানে গেছে, বাগানে যায় কোথাও দেখে না, হঠাৎ করে ওর চোখে পড়ে যে একটা গাছ আম গাছে, গাছটার প্রত্যেকটা আম সবুজ রঙের, একটা আমও কোনো পাকে নাই, কিন্তু এমন একটা চিকন ডালায় তাকে ফাঁসি দেওয়া সুতা দিয়া, মানে ও কল্পনা করে পায় না, ও দেখার সাথে সাথে ওইখানে অজ্ঞান হয়ে গেছে। আর কিছু বলতে পারবো না, তার কিছু বলতে পারবো না। এখন কখন ওর জ্ঞান ফিরছে, কখনো লোকজন চতুর্দিক থেকে ডাইকা নিয়ে আসছে, এটার সময়টাও বলতে পারে নাই। যাই হোক, বলল যে আমার যখন জ্ঞান ফিরছে, আমি দেখি একটা চিকন সুতায় একটা এমন চিকন ডালা, ওইটাতে কোনো মানে একটা পাখিও ঝুলতে পারবে না, কিন্তু সে ঝুল্লা আছে, ঝুল্লা আছে ফাঁসি দিয়ে। এখন কি করা? তা আশেপাশে দূর দূরান্তের থেকে, যে গ্যারেজ থেকে, এখান থেকে সেখান থেকে আমি লোক ডাইকা নিয়ে আসছি। আসার পর পুলিশে খবর দিছি, পুলিশ আসছে, লোকজনরা খুব থই থই, সাংবাদিক আসছে, এরা তুলতেছে। তোলার পর এখন ওরে নামাইছে, নামানোর পর দেখে যে সুতারই একটু চিহ্ন, মানে এটা কোনো মানুষের করার কোনো উপায় না, মানে একটা মানুষ যে তাকে ওখানে নিয়ে ফাঁসি দিয়ে ওইভাবে ঝুলাবে, এরকম কোনো ঘটনা পাওয়া যায় নাই। আর এটা তো একটা সৌদি আরবের মতো জায়গা, ওইখানে ওজা ফকিরকে আর ডাকে কে কি করে। আর যেই ভাইটা নূর নাম, ওর তখন হয়তো 25 কি 26 এরকম হবে বয়স, ওরও মাথায় আসে নাই যে কোন লোক ডাইকা জিজ্ঞেস করা হোক যে এরা এখানে কিভাবে ঝুলানো হইল বা কেন সে ফাঁসি দিল, এটা একটু দেখা হোক, এসব আর হয় নাই। পরে যাই হোক, পুলিশের আন্ডারে চলে গেছে, পুলিশ ওই লোককে মাটি দেওয়া থেকে শুরু করে এই সেই ই করলো। পরে ওই নূর ভাইটা ওইখানে প্রায় এক সপ্তাহ ছিল, এখনো কার সাথে থাকবে, ওইখানে তো কেউ নাই, মালিক মারা গেছে আর কোনো লোকজন নাই। পরে ও মানে দেশে, ওর বাংলাদেশ রিটার্ন করছে, তো খুব অসুস্থ ছিল। যাই হোক, ওই অসুস্থতা নিয়ে ও হাসপাতালে ভর্তি হয়েছে, হওয়ার পরে ওর অপারেশন হয়েছে, ও খুব মুমূর্ষু অবস্থা, 72 ঘন্টায় ওর কোনো জ্ঞান ফিরে নাই। আপনারা সবাই যে যেখান থেকে আমাকে শুনছেন, এই নূর ভাইটার জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে ঘরে ফিরে। এটাই আমার শেষ ঘটনা ছিল।
অনেক অনেক ধন্যবাদ বেবি আপা, খুব ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে। আবারও কোনো একদিন নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে, কথা হবে, সেদিন আপনার কাছ থেকে অন্যান্য অভিজ্ঞতাগুলো আমরা শুনব। কথা হচ্ছিল আমাদের আজকের এই এপিসোডের যিনি প্রথম অতিথি, তার সাথে, তার কাছ থেকে বেশ কিছু অভিজ্ঞতা আমরা শুনছিলাম, এবং ইতিমধ্যে আমি শিওর যে প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। SMS এর খাতা থেকে JFM স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখেছেন যারা 26969 নাম্বার, তাদের কিছু টেক্সট আমি পড়ে নিতে চাই শুরুতে। যেমনটা আমার সাথে যুক্ত রয়েছেন সিয়াক, বলেছেন ভালো লাগলো বেবি আপাকে ধন্যবাদ এতদিন যাবৎ জাগো FM কে ভালোবাসার জন্য, এবং পুরনো লিসনার পেলে আমারও ভালো হয়, আমিও FM রেডিওর সাথে তো অনেক বছর ধরেই আছি। থ্যাংক ইউ সো মাচ। রানা জয়েন করেছেন, উদয় ভাই সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন, অনেক পুরনো বন্ধু আমি আপনার, একেবারে রেডিও আমার থেকে আমার এই বন্ধুটি রয়েছেন, সেই রেডিও আমার থেকে জাগো FM হয়ে এখনো অবধি আমার সাথে রয়েছেন, ভালো লাগছে শুনে 15 বছর কেটে গেছে আমার এই FM রেডিওর ক্যারিয়ারে। ভাল লাগে ভাবতে, কলেজ লাইফ থেকে শুরু করলাম, যেদিন থেকে আমি মানে আমার মনে আছে যে আমি কলেজেও পড়ি রেডিওতেও শো করি, সেই থেকে আমার যাত্রা শুরু, এখনো অবধি চলছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ। জয়েন করেছেন আমাদের সাথে শাপলা, ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান, এভাবে এগিয়ে যাক জাগো FM। আমাদের সাথে জয়েন করেছে তারেক, এটা ঠিক বলেছেন ভাইয়া, বিনা পয়সায় একমাত্র এন্টারটেইনমেন্টের জায়গা FM রেডিও, চলতি পথে জ্যামে যখনই বসে থাকি তখনই রেডিও শুনি, আর গভীর রাত হলে আপনার শো শোনার জন্য ওয়েট করতাম, আর এখন ভূত স্টুডিও শুনি, ভালো লাগছে। এখন তো সপ্তাহে ওই একটা দিনই আসি বৃহস্পতিবার রাতে, ভালো লাগে যে আপনাদেরকে পাই। জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে প্রকাশ, যুক্ত হয়েছেন আমাদের সাথে বন্ধু স্বপ্ন, যুক্ত রয়েছেন আমাদের সাথে তারেক, যুক্ত রয়েছেন অভি সহ আরো অনেক অনেক বন্ধু, ভালো লাগছে দেখে। অনুষ্ঠানটা ফেসবুকেও কিন্তু ব্রডকাস্ট হচ্ছে, www.facebook.com/jagofm এর পেজে এবং www.facebook.com/rjudoyer পেজে। লাইভের নিচে অনেকেই কমেন্ট করেছেন, কিছু নাম পড়ে ফেলতে চাই, আকাশ রয়েছেন সেখানটাতে, সোহেল রয়েছেন সেখানটাতে, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে মৌনতা, আমাদের সাথে সেখানটাতে জয়েন করেছেন এদিকে বন্ধু ফাতেমা, আমাদের সাথে জয়েন করেছেন রাব্বি, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে ইসরাত, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে তপু, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে রাশেদ, জয়েন করেছেন আমাদের সাথে ইলোরা, আমাদের সাথে মিম জয়েন করেছেন, আমাদের সাথে এখানকার শাহিন জয়েন হয়েছেন, আলমগীর, রুমি সহ আরো অনেকেই যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে যে আপনারা আমাদের সাথে কানেক্ট আছেন। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়, এটা চিপস না বিস্কিট, কারণ ক্রিসপিনেসের কারণে এটাকে চিপস মনে হয়, বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো মনে হয় বিস্কিট, সেরকম একটা কনফিউশন কাজ করে, এটা টেস্টটা কিন্তু অনেক মজার। সো যারা ট্রাই করেছেন তারা নিশ্চয়ই আমার মতো কনফিউজ হয়েছিলেন, আর যারা এখনো অব্দি ট্রাই করেন ডেফিনেটলি কালকে একবার প্রাণ পটাটা ট্রাই করে দেখবেন, প্রাণ পটাটা ডেফিনেটলি আপনার ভালো লাগবে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর যখন ব্যাক করবো নিশ্চয়ই আপনার সাথে আরো একজন নতুন অতিথির পরিচয় করিয়ে দিব এবং তার কাছ থেকে আরো কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনব। কোথাও যাবেন না, থাকুন আপনার বন্ধু উদয়ের সাথে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফকুন শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning e twist elo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফকুন শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning e twist elo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Ke bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা বিস্কিট না চিপস, এটা কনফিউশন কাজ করে। কারণ কি, এটার বাইট দেওয়ার কারণে মানে আপনি যখন এটার যে ক্রিসপিনেস, এটাকে দেখলে মনে হবে যে না এটা যে পরিমাণ ক্রিসপি এটা একটা চিপস, আর বাইট দেওয়ার পর মনে হয় না এটা তো বিস্কিট, মানে চিপস না বিস্কিট, এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়ে যায় না? আমার কিন্তু হয়েছে, আপনারা যারা খেয়েছেন নিশ্চয়ই আপনাদেরও হয়েছে, আর যারা খান নাই তারা ট্রাই করে দেখেন, আপনাদেরও হবে বললাম। বাট জিনিসটা খেতে খুব মজা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি দেখবেন প্রাণ পটাটা খেতে খেতে ভূত স্টুডিও শুনবেন, অন্যরকম একটা ফিলও পাবেন। এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, আগামী এপিসোডে যদি আপনি ভূত স্টুডিওতে আসতে চান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন মানে কিছু না, সিম্পল একটা SMS, মানে আমার তো জানতে হবে যে আপনার কাছে ঘটনা আছে। আমি এখানে বসে কিভাবে জানবো? আপনি স্টুডেন্ট হন, পেশাজীবী মানুষ হন, গার্মেন্টস কর্মী হন, আপনি আমার একজন ছোট বয়সে বন্ধু হন, সমবয়সী বন্ধু হন, কিংবা আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, আমার দাদুর বয়সী হন, আমরা আপনাকেই খুঁজছি। আপনার কাছে যদি ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে, যেগুলো ঘটনা আসলে ভৌতিক, প্যারানর্মাল, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হন্টেড কোনো প্লেসের ঘটনা, ভূতুরে কোনো ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে, ঘটনার সংখ্যা যদি 3টা, 4টা বা 5টা হয় খুবই ভালো হয়। যদি আপনি ঘটনাগুলো রেডিওতে এসে বলতে চান তাহলে আমরা আপনাকে ইনভাইট করতে চাই, আমরা আমাদেরকে আপনাকে এখানে বসাতে চাই, আপনার ঘটনাগুলো লক্ষ লক্ষ শ্রোতা শুনবে আগামী পর্বে। তার জন্য কি করতে হবে? কিচ্ছু না, সিম্পল একটা SMS আপনার নিজের মোবাইল থেকে। SMSটা করার নিয়ম কি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে নিজের নাম লিখবেন, আর একটা গ্যাপ দিয়ে আপনার লোকেশন, মানে আপনি কোথায় থাকেন। ধরেন আপনি মহমদপুরে থাকেন, মহমদপুর লিখবেন, মিরপুর মিরপুর লিখবেন, গাজীপুর থাকলে গাজীপুর লিখবেন, আর একটা গ্যাপ দিয়ে আপনি প্রফেশন, আপনি স্টুডেন্ট হলে আপনি একটু লিখে দিবেন, স্টুডেন্ট অফ কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসা, জব করলে শুধু জব লিখে দিলেই হবে, আপনি হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখতে পারেন, আপনার যে কোনো পেশার হলে সেটা লিখতে পারেন, লিখে পাঠিয়ে দিবেন 26969 26969 এ। লিখে পাঠালে আমাদের টিম আছে, তারা ফোন করবে আপনাকে 2-3 দিনের মধ্যে, ফোন করে আপনাদেরকে গল্পটাকে ফোনে শুনবে, সেটা প্রচারযোগ্য হলে অবশ্যই আপনাকে ইনভাইট করবো আমরা আগামী এপিসোডে। কারণ আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথি খুঁজি যাদের সাথে আমাদের পরিচয়তেও হতে ভালো লাগে। তো আমি আশা করব আপনার কাছে যদি নিজের ঘটনা থাকে খুবই ভালো কথা, যদি না থাকে আপনি কালেক্ট করেন, আপনার বাবা মার কাছ থেকে শোনা সেই ঘটনাগুলো, আপনার দাদুর কাছ থেকে শোনা সেই ঘটনাগুলো, সেগুলো আমরা শুনতে চাই। আর যদি আমার এই এপিসোডে কোনো নাতি থাকেন, কোনো নাতনি থাকেন যারা দাদা দাদুর কাছ থেকে ঘটনা শুনেন, আর আপনার দাদা দাদু এখনো জীবিত আছেন এবং আপনাদের সাথেই থাকেন এবং তাদের পক্ষে শারীরিকভাবে সক্ষম তারা রেডিওতে সে গল্পগুলো বলার জন্য, তাহলে আমি বলবো আপনি আপনার দাদা দাদু কিংবা আপনার সেই বয়স্ক অভিভাবককে একটা ট্রিট দেন, তাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে যান, তাদেরকে রেডিওতে নিয়ে আসেন আর তাদেরকে ইন্সপায়ার করেন একটা ঘটনা বলার জন্য। তাদের মুখ থেকে যখন আমরা এই ঘটনাগুলো শুনবো তখন কিন্তু আমাদের এপিসোডটা আরো কালারফুল হবে এবং দিন শেষে আপনার দাদা দাদু কিংবা আপনার নানা কিংবা আপনার সেই বয়সার্ধ যে রিলেটিভটা রয়েছেন তিনিও সারপ্রাইজ হয়ে যাবেন যে আপনি তার হয়ে রেজিস্ট্রেশন করেছিলেন এবং তাকে আপনি নিয়ে আসছেন রেডিওতে, তিনি ঘটনা বলছেন, এটা তার জন্য একটা খুব চমৎকার অভিজ্ঞতা হতে পারে। তো চলেন আজকের এই এপিসোডে আমরা আমাদের যে দ্বিতীয় অতিথি রয়েছে তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আমি মোহাম্মদ হাফিজ খন্দকার।
হাফিজ ভাই কোথেকে আসছেন?
আমি আসছি তেজগাঁও পশ্চিম নাখালপাড়া থেকে।
নাখালপাড়া থেকে কি করেন আপনি মূলত?
আমি ব্যবসা করি।
ব্যবসা করেন, এই যে এই ভূত স্টুডিওতে আসার ইচ্ছাটা কেন হইল আপনার?
ও, আমি এই অনুষ্ঠান বেশ অনেক বছর ধরে শুনি, জাগো FM 94.4 FM এর, আর আমার সাথেও ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, ওগুলা শেয়ার করি, প্লাস কালেকশন করি ঘটনা।
আচ্ছা, কালেক্ট করি।
আমার সাথে ঘটে যাওয়া বেশিরভাগই ঘটনা, তো আজকে 3টা ঘটনা আমি
বলবো। হাফিজ ভাই কিন্তু আমাদের পুরনো একজন বন্ধু এবং তিনি ভূত স্টুডিওর সাথে সবসময় আছেন, এটা শুনে আমার ভালো লাগলো। এই যে ভালো লাগাগুলোই আসলে আমাদেরকে ইন্সপায়ার করে আরো আরো ভালো ভালো অনুষ্ঠান করতে। সো আপনারা আমাদেরকে এইভাবে ইন্সপায়ার করবেন আমাদের নতুন পুরনো সব বন্ধুদেরকে নিয়েই। জাগো এফএম ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে এখন শোনা যায় একযোগে, আপনারা 94.4 ফ্রিকোয়েন্সিতে শুনছেন। চলতি পথে, গাড়িতে কিংবা বাড়িতে হেডফোনটা কানে লাগিয়ে কিংবা লাউড স্পিকারে যে যেখান থেকে শুনছেন, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। চলেন হাফিজ ভাইয়ের কাছ থেকে আমরা তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শুনে নেই। শুনি একদম প্রথম থেকে শুনবো আমরা।
হ্যাঁ, আমি আমার প্রথম ঘটনাটা বলবো। এটা আমার সাথে ঘটে ইসামতি নদীর পারে এক এলাকা, কুমুরগঞ্জ জায়গাটার নাম, এই ঢাকার মধ্যেই নদীর ওই পারে। আমি আমার এলাকায় তেজগাঁও এলাকায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার সাথে মিশি এবং সমানভাবেই মিশি। সবার সাথে সম্পর্ক থাকলে বিভিন্ন জটিল কাজ সহজ হয়। যাই হোক, তো গুলশান একে আমাদের এক পরিচিত ফ্যামিলি থাকে, খ্রিস্টিয়ান ফ্যামিলি। ওই ফ্যামিলিতে একজন দিদি আছে আমার বয়সে 8-10 বছরের বড়, অ্যাগনেস গমেজ। ওনার দেশের বাড়ি হল নদীর ওই পারে, ইসামতি নদীর ওইদিকে। উনি আমাকে একদিন ফোন করে বললেন ওনাদের দেশে যাইতে, দেশের বাড়িতে যাবে, ওখানে পূজা হচ্ছে ওনার এক মামার বাসায়। তো আমি রওনা হলাম, ওখানে উনি থাকবেন দুদিন। আমি রাজি হয়ে গেলাম, মেনে নিলাম। গিয়ে দেখতে পেলাম ওনার মামা হিন্দু ভদ্রলোক, বাসায় একটা সুন্দর একটা মন্দির আছে প্রাইভেট ব্যক্তিগত, সেখানে প্রতিমা আছে, ওই কালী মূর্তি আর কি, কালী কালী মা, সেখানে উনি সেবা যত্ন করে, ওনার মামা এটাই দেখাশোনা করে। তো আমি দিদিকে বললাম, দিদি উনি তো আপনার মামা, আপনি যে খ্রিস্টিয়ান আর উনি তো হিন্দু, কিভাবে সম্ভব এটা? উনি বললেন আমার এই মামা আমার মা, ভাই বোন পাতানোর কারণে মামা হয়েছে, আমাদের বাড়ি আরো 8-10 কিলোমিটার ভিতরে, 18 গ্রাম, ওই 18 গ্রাম ওইদিকে। তো ওই দিকে বিভিন্ন ভৌতিক সমস্যার কারণে মুক্তিযুদ্ধের পরে আমার এই মামার সাথে মা সম্পর্ক করে, আমাদের ভৌতিক সমস্যা হইত, ব্ল্যাক ম্যাজিক হইত ইত্যাদি ইত্যাদি। তো এই মামার কাছে আমরা সব সময় আসি, এখন আমরা নিরাপদ আছি। তো মামার বাসায় গেলাম, রাত হয়ে গেল 8:30-8:00 দিকে। দিদি বললেন যে উনি গোসল করবেন, আমাকে সাথে নিলেন, বললেন আমাদের মামার বাড়িতে যে গাছগুলো আছে, আম গাছ, কাঁঠাল গাছ, কৃষ্ণচূড়া গাছ, ওই অন্ধকার ওই জায়গায় গোসলখানা ডেউটিন দিয়ে তৈরি করা দেখলাম, 8 থেকে 9 ফিট লম্বা ডেউটিন দিয়ে, চারোদিক দিয়ে ডেউটিন, ডেউটিনের একটা গোসলখানা। ওখানে দিদি প্রবেশ করলেন, ঢুকলেন কাপড় চোপড় সাবান শ্যাম্পু নিয়ে, আর দরজা বন্ধ করে দিলেন। আমাকে বললেন বাহির থেকে কেউ যদি দরজা ধাক্কা দেয় তুই নিষেধ করবি, বলবি ভিতরে দিদি আছে। ঠিক আছে, আমি দাঁড়ায় পাহারা দিতে লাগলাম। আর এমন অন্ধকার রাত, গাছের ডালপালা দেখা যায় না, জোনাকি পোকা আছে, আমি জোনাকি পোকা দেখছিলাম। দিদি গোসল করতেছিলেন, এই কিছুক্ষণ পরে আমি একটা আওয়াজ পেলাম, ধপাস করে একটা আওয়াজ হইলে, গাছ থেকে কিছু একটা পড়ছে এরকম একটা আওয়াজ হলো। আওয়াজ হইলে আমি নিচে তাকাইলাম, তাকাই দেখলাম জিনিসটা গড়াইয়া সামনের দিকে চলে গেল, মানে গোসলখানার সামনে চলে গেল, আর হাঁটু পর্যন্ত বনের গাছ, ওই যে জঙ্গল কিছু বনলতা এরকম কিছু গাছপালা আছে, জিনিসটা আমি খেয়াল করি নাই। তবে আমি মনে মনে ধারণা করলাম এটা একটা তাল হইতে পারে, গাছের বেল হইতে পারে, কাঁঠাল হইতে পারে, এরকম কিছু। আবার ভাবলাম এই সময়ে কি গাছের ফল এখানে পড়বে, সেটা নিয়েও আমি চিন্তিত ছিলাম। তারপর আমি গাছের উপরে তাকাইলাম, অন্ধকার গাছের উপর তাকাইলাম, তাকাই দেখলাম গাছের উপরে বড় একটা গাছ, সেটা কাঠ গাছ, ফলের গাছ না, নড়াচড়া করতেছে গাছের উপরে। তা আমি ভেবে নিলাম গ্রামের কোনো দুষ্টু ছেলে হইতে পারে, যেহেতু ঢাকা থেকে মেহমান আসছে, গোসল করতে প্রবেশ করছে। আমি বললাম দিদি আপনি কোনো আওয়াজ পেয়েছেন? উনি বলল হ্যাঁ, দপাস করে একটা আওয়াজ পাইছি, আমি বের হয়ে যাচ্ছি তাড়াতাড়ি। উনি তাড়াতাড়ি ওনার জরুরি কাজ সেরে বের হয়ে গেলেন, গোসল করে বের হয়ে গেলেন। আর গাছের উপর একটা অবয়ব আমি যেটা খেয়াল করলাম, মানুষ জাতীয় একটা অবয়ব দেখলাম মানুষ জাতীয় গাছ ধরে রাখছে, দুই হাত দিয়ে গাছ ধরে রাখছে আর তার মাথা দেখা যাচ্ছে না, মাথা দেখা যাচ্ছে না। তো দিদিকে আমি নিয়ে বাসা চলে গেলাম। বাসায় যাওয়ার পরে দিদির যেই মামা আছে সেই মামাকে বললাম যে মামা গাছের উপর থেকে কিছু একটা পড়ছে, তো দিদি দেখে নেয় আমি দেখছি। আর সবচেয়ে অবাককাণ্ড হইল আমি ভাবছি গ্রামের কোনো দুষ্টু ছেলে গাছের উপরে উঠছে, তাকায় দেখলাম সেটা মানুষের মতোই অবয়ব, একদম স্পষ্ট বোঝা যায় না, তবে এই বয়সের মানুষ এরকম দুষ্টামি করার কথা না, সে যথেষ্ট দেহ তার বড়, বয়সে অনেক বড় হইতে পারে। তারপর মামা বিষয়টা জানার জন্য উনি এই যে ওনার বাসার যে মন্দির এটার যে সেবা যত্ন করে উনি মা বলে, উনি যে কোনো সময়, নির্দিষ্ট কোনো সময় না, যে কোনো সময় এই খবর নিতে পারে, বিভিন্ন বিষয় উনি জানতে পারে। উনি জানলেন, জাইনা বললেন যে এই তোমার সকালে বলবো কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, আমার জিনিসটা জানার জন্য একটু এই মনে আফসোস যে এটা কি জিনিস বুঝতে পারলাম না, দেখতে পারলাম না, তবে এত রাতে মানুষ কেন উঠল। তো সকালে মামা বলল যে এই বংশের মেয়ে এখানে আসছে বেড়াতে দুই দিনের জন্য, এই জায়গা তো আয়সা পড়ছে নিষ্কাইন্দা। নিষ্কাইন্দা বলাতে আমি বললাম যে নিষ্কাইন্দা কি মামা, তখন বলল যে এটা একটা ভৌতিক একটা ব্যাপার, একটা মাথা মানে একটা মাথার মুন্ডু রক্ত মাখা একটা মাথার ডিল মারে, সামনে ডিল দিয়ে দেয়, সেটা গড়ায় সামনে যায়, গেলে চিৎকার দেয়, ভয় পায়, প্রতিশোধ হিসাবে এটা করে, এটা আজ অনেক বছর ধরে করে, তুমি বিষয়টা জানো না। তো দিদি তখন ভয় পাইল যে উনি আর থাকবে না, সকালে উনি চলে যাবে, হ্যাঁ সকালে উনি বাসায় চলে যাবে, চলে আসবে। তো মামা বলল কোনো ভয় নেই, ওনার মামা বলল সমস্যা নেই তুমি থাকো। এর মধ্যে আমি ঘটনাটা জানার জন্য দিদিকে প্রশ্ন করলাম, প্রশ্ন করার পর দিদি আমাকে ঘটনাটা বললেন, 1971 সনে যখন ভাইয়া যুদ্ধ হয় তখন দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করত তাদের সহযোগিতায় ওই এলাকার নদীর ওই পারে একটা সুন্দর গির্জা আছে, চার্চ আছে, ওই চার্চের আমেরিকার একটা ফাদার ছিল, উনি স্বাধীনতা যুদ্ধের আগে আসছে এই গির্জাতে, উনি এলাকার গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ করতেন, উনি বিভিন্ন ওষুধপত্র দিতেন, স্টুডেন্টদের বই খাতা ফ্রি দিতেন, উনি অনেক ভালো ফাদার ছিল। ওই ফাদারটাকে গুলি করে মেরে ফেলে পাকিস্তানি মিলিটারিরা, মারলে মুক্তিযোদ্ধারা মনে অনেক আঘাত পায়, মনে অনেক আঘাত পায়। তো এক প্রকার মুক্তিযুদ্ধ শেষ হলে গ্রামের স্থানীয় যুবকরা এবং মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দেওয়ার পরে দা নেয়, রামদা নিয়ে ওনাকে খুঁজতে থাকে, ওই যার সহযোগিতায় ফাদারকে মারা হয়। তো ওনাকে পায় একটা বাঁশজারের পাশে লুকানো অবস্থায়, তখন একজনে তাকে কোপ দেয় দা দিয়ে, কোপ দিলে ওই দেশদ্রোহীর মাথা গাড় থেকে কেটে পড়ে যায়, পরে গড়ায় এটা নিচে চলে যায়, নিচেই ইসামতি নদীর শাখা ওই কচুরিপানার মধ্যে চলে যায়, তার ধর নিয়ে যায় মানুষ, নিয়ে কবর দেয়, কিন্তু মাথাটার পায় না। মাথাটা না পাইলে যখন মানুষ ওই বাঁশজারের ওই দিক দিয়ে যায়, একা নির্জন জায়গা দিয়ে যায়, গেলেই মানুষ মাঝে মধ্যে চিৎকার দেয়, চিৎকার দিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রশ্ন করে তুই ওখানে চিৎকার দিলি কেন, কি সমস্যা বল, তখন বলে যে একটা এই ঘাড়ের মধ্যে মাথা নাই এরকম একটা ভূত অথবা ভৌতিক একটা ভয়ঙ্কর একটা জিনিস রক্ত মাখা একটা মাথা ঢিল দেয়, রাস্তার মধ্যে ঢিল দেয়, ঢিল দিলে মানুষ এটা দেখে চিৎকার দেয়, কেউ কেউ দেখছে, অনেকেই দেখছে, এটাকে ওনারা বলে নিষ্কাইন্দা। এখন এই ফ্যামিলি বিচার করতেন, ১৮ গ্রামের বিচার করতেন সালিশি, গ্রাম্য সালিশি, ওই স্থানীয় সালিশি। তো এই ফ্যামিলির লোকজন মুক্তিযুদ্ধ করছে এবং তারা এই মার্ডারের সাথে জড়িত ছিল, হ্যাঁ এই দেশদ্রোহী যখন মেরে ফেলে তারা জড়িত ছিল। তো এই গোষ্ঠীর যত ছেলে এবং মেয়ে ওরা বাহিরে যারা আছে ওরা ভয় পায় না, আর যারা এই গ্রামে থাকে এই গ্রামে ওরা মাঝে মাঝেই ভয় পায়। তো দিদি যখন গুলশান এক থেকে আমাকে ফোন দিল যে চল আমার মামার বাড়িতে যাই, পূজা আছে বেড়াইতে, তো দিদি ওই গ্রামে যে গেছে এই খবরটা জেনে গেছে, ওই জিন খবরটা জেনে এই গাছের উপরে স্বেচ্ছাসেবী এক জিন এটা ওই মার্ডারের সময় নিয়োজিত হয়েছে, ও এই ভয়টা দেখাইতো, ভয় দেখানোর জন্য মূলত দিদির কাছে আসে। তো এই মামা আমাকে বলল যে না কোনো সমস্যা নেই, ক্ষতি হবে না, তা আমি ব্যবস্থা নিব, আর তোমরা রাতে বাহিরে যাবে না। তারপর দিদি চলে গেল মামার ওয়াইফের সাথে ঘুমাইল, আর আমি মামার একটা ছেলে, হ্যাঁ ওর নাম হইল নির্মল চন্দ্র, ওর সাথে আমি রাতে ঘুমাইলাম। তো সকালে চলে এলাম আমি দিদির সাথে, এটা ছিল আমার প্রথম ঘটনা। আর আমার সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা ঘটে আমারই এলাকায়, পুরাতন একটা মসজিদ, এখন নির্মাণ হয়েছে মসজিদ, এই মসজিদের সামনে একটা জায়গা আছে মেহরাব বলে, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায়। ইমাম সাহেব নামাজ পড়ানোর সামনে একটা জায়গা আছে 6 ফিট বাই 8 ফিট, ওখানে সবুজ ঘাস আছে, একটা কবরস্থান আছে, ছোট্ট কবরস্থান, সেখানে ঘটনাটা ঘটে। ঘটনাটা এইভাবে ঘটে, পাকিস্তান পিরিয়ডে এক ব্যক্তি সিভিল এভিয়েশনে চাকরি নেয়, বিমান অফিসে। ওনার বাসা আমাদের এলাকাতেই, আমার জন্মের আগেই উনি বাড়ি করছেন। তো ওনাকে আমাদের এলাকার অনেকেই পছন্দ করতেন, ভালোবাসতেন। উনি সবসময় ধর্মীয় পোশাক পরতেন, যেমন পাঞ্জাবি, আলখাল্লা, টুপি, হ্যাঁ, এবং পানির জাহাজ দিয়ে গিয়ে সে হজ করে আসছে। আমি অনেক ভালোবাসতাম। তো উনি কুমিল্লার ভদ্রলোক ছিলেন, উনি ওনার মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন, এই পাইলট, তারপরে সিটি কর্পোরেশন, বড় বড় উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে, উনি এমনি ধর্মান্ধ ব্যক্তিদের সাথে ওনার মেয়েদের বিয়ে দেন না, আদর্শবান চরিত্রবান ওরকম লোক উনি পছন্দ করেন না। উনি পছন্দ করেন রাজস্বের টাকা কার কাছে কত বেশি আছে, এইরকম কোটি কোটি টাকার মালিকের কাছে মেয়ে বিয়ে দেন। তা আমরা ওনাকে ভালোবাসি, আমরা ওই যে দেখলে মনে হয় নব্য পয়গম্বর, একজন নতুন নবীর মতো, আমরা অনেক শ্রদ্ধা করি। একদিন উনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে, বয়স্ক মানুষ, তার চোখের ভ্রুগুলো সাদা, দাড়ি সাদা, মুখ সাদা, সব সাদা, অনেক বয়স্ক মানুষ। তো উনি মারা যাওয়ার আগে এই মসজিদের পরিচালককে বলেন যে আপনি তো মসজিদ পরিচালনা করেন, আমি আপনাকে বেশ কিছু টাকা দিচ্ছি, মসজিদের ওই খালি জায়গাতে আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করবেন, এবং আপনি এটা লিখিত করবেন, আমি মরে গেলে, আমার ওয়াইফ মরে গেলে ওয়াইফকেও এখানেই কবর দেওয়া হবে, এভাবে লিখে রাখেন, আর এই টাকা দিয়ে আপনি মসজিদের উন্নয়ন করেন। তো মসজিদ কমিটি চিন্তা করল মসজিদটা উন্নয়ন করতে খাদেম অনেক কষ্ট করতেছে দীর্ঘদিন ধরে, উনি হাফিজি মাদ্রাসার ছাত্রদের নিয়ে প্রত্যেক সপ্তাহে মানুষের বাসায় বাসায় গিয়ে 1 পট মানে 250 গ্রাম পরিমাণ কনডেন্স মিল্কের ডিব্বা দিয়ে বাসা বাড়ির মহিলারা আজকাল চাউল মাপে, তো চাউল নেওয়ার পরে সেই চাউলগুলো বিক্রি করে টাকা হলে সেই টাকা দিয়ে মসজিদ উন্নয়ন করে, আর জুম্মার নামাজের পরে মানুষ স্বেচ্ছায় কিছু টাকা দান করে, এভাবে চলছে মসজিদের উন্নয়ন। তো এই ব্যক্তি বেশ কিছু টাকা দেওয়াতে মসজিদের পরিচালক কমিটি খুশি হয়ে গেলেন, উনি মসজিদের কাজ ধরলেন, এবং ওনার নামে একটা দলিল করলেন যে এই ব্যক্তি মরে গেলে, ওনার ওয়াইফ মরে গেলে এখানেই কবর দেওয়া হবে, সবাইকে জানিয়ে দিলেন। তারপর ভদ্রলোক মারা গেল, মারা যাওয়ার পর সেখানে কবর দিলেন, কবর দেওয়ার পর আমি ওই মসজিদে নামাজ পড়ি, শাহিনবাগের মসজিদে নামাজ পড়ি, আরো বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, হেঁটে হেঁটে বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়তে আমার ভালো লাগে। তো একদিন আমি চিন্তা করলাম ওনার তো কোনো ছেলে সন্তান নাই, সব মেয়ে, উনি একটা বিয়ে করলেন সেখানে তার মেয়ে, পরবর্তীতে আর একটা বিয়ে করলেন সেখানেও হয়েছে 2 মেয়ে, ওনার তো কোনো ছেলে নাই। তো ছেলে হিসেবে আমি যাই, গিয়ে একটু দোয়া পড়ে, তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে দোয়া করি, আমার ইচ্ছা থেকেই আমি স্বেচ্ছায় গেলাম। তো এলাকার বেশিরভাগ মানুষ আমাকে চিনে, পরিচিত, তাই আমি ভাবলাম রাত্রে এশার নামাজের পরে যাব, এই 9টা পৌনে 9টার দিকে ডুববো, মসজিদের পিছন দিয়ে একটা গলি আছে, গলি দিয়ে কেউ আমাকে দেখবে না। আমি ঢুকলাম, প্রবেশ করলাম, প্রবেশ করে দাঁড়াইলাম, মসজিদটা 6 তলা, তখন মসজিদে আমি হেলান দিলাম মসজিদের দেওয়ালে, হেলান দিয়ে দেখলাম উত্তর দিকে একটা বিল্ডিং, তারপরে একটা হাফিজি মাদ্রাসা, শত শত ছেলেরা পড়তেছে, তেলাওয়াত করতেছে, কোরআনের আওয়াজ পাওয়া যায়। আর পূর্ব দিকে মসজিদ, পশ্চিম দিকে আরেকটা বাড়ি। এর মধ্যে গলি দিয়ে প্রবেশ করলাম, কেউ আমাকে দেখে নাই। আমি সেখানে তেলাওয়াত করতে শুরু করলাম। তেলাওয়াত করতে 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 বিশ পৃষ্ঠা এক পারা, তো কোরআন শরীফে ৩০ পারা, তা আমি পড়লাম, পরে চলে এলাম। আমি ভাবলাম এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন করে দীর্ঘদিন পড়ার পরে এক খতম হবে, হইলে আমি দোয়া করব। তো প্রথম দিন পড়ে আসার সময় আমি খেয়াল করলাম একই বয়সের যুবক সানসেটের উপরে, আগের দিনের বিল্ডিংগুলা জানালার উপরে এক ধরনের সানসেট দিত যেন বৃষ্টির পানি বাসায় না ঢুকে, এখন তো আর ওই রকম নাই। ওই সানসেটের উপরে বসা দেখলাম সিরিয়ালে অনেক যুবক ছেলে, তারা সাদা কাপড়ের পাঞ্জাবি টাইপ কাপড় পরা, হ্যাঁ মাথায় তাদের পাগড়ি আছে, সবাই একই রকম দেখে আবার বুঝতে দেরি হলো না এগুলা হাফিজি মাদ্রাসার ছাত্র হবে। আবার চিন্তা করলাম ওরা এখানে উঠলো কিভাবে, এখানে আসার তো কোনো রাস্তা নাই। যাই হোক, ওরা মাথা ঝুলায় এইভাবে আমাকে সবাই একসাথে নিষেধ করতেছিল, কিছু কথা বলতেছিল না। আমি চলে গেলাম, তখন সোয়া নয়টা কি সাড়ে নয়টা মাত্র রাত। বের হয়ে দেখলাম লন্ড্রি দোকান, কাপড় আয়রন করার এক দোকান, দোকানদারের সামনে দিয়ে চলে গেলাম। পরের দিন আবার এশার নামাজ পড়তে আসলাম এই মসজিদে, দিনের বেলা আরজতপাড়া মসজিদে নামাজ পড়লাম, ওদিনও গিয়ে এভাবে পড়তেছি। তো যখনই পড়ি তখনই একটা সুবাস পাওয়া যায়, অনেক দামি মূল্যবান একটা আতরের সুঘ্রাণ পাওয়া যায়, আর তখনই আমি বুঝতে পারি ওই ছেলেদের গ্রুপ আসে পড়ছে। মানে একটা গ্রুপ ওই উপরে দোতলা তিনতলার উপরে সানসেটের উপরে বসে। তা আমি এটা জানার জন্য প্রশ্ন করলে বারাটিয়াদের, আমার সমবয়সী এক বন্ধু বলল, হ জানালা খুলতে পারি না, ডিস্টার্ব হয় গভীর রাতে, জানালা বন্ধ করে ঘুমাই, তারপরে ঘরে ঢুকিয়া এই মনে করো অনুমতি ছাড়া খুরচুন, ডাইল গুটনি, তাওয়া, বেলুন এগুলি হাতায়, আছে জিন আছে মাদ্রাসা তো সারাদিন তেলাওয়াত হয় না, ক্ষতি করে না, তো ভয় পাওয়ার কিছু নাই, তুমি মিয়া এই জায়গায় ঢুকিয়া দোয়া করো, দোয়া করার আর জায়গা নেই মসজিদে, দোয়া করতে পারো না, তুমি যে কোনো জায়গায় বসে দোয়া করতে পারো হাফিজ। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এভাবে পড়তে 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 দীর্ঘদিন পড়লাম। তো একদিন পড়া শুরু করলাম, ওই দিন ছিল ২৯ পারার দিন, মানে ৩০ পারা এক কোরআন, ২৯ পারার দিন, ২৯ পারার ১০ পৃষ্ঠার মতো পড়া শেষ। এভাবে পড়তে 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 তাদের উপস্থিতি টের পেলাম, যে হ্যাঁ ওরা আবার উপস্থিতি আছে, এই ছোট কাঁঠাল গাছও আছে আছে। তো আমি যে সুরাটা পড়া শুরু করলাম সেটা ছিল সুরা জিন, ২৯ পারা একটা সুরা আছে সুরা জিন। এই তিন চার আয়াত পড়লাম আর খেপে গেল, পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা। পড়লাম আর ভাই তপাস করে এক ঢিল মারল আমাকে, লাল শুকনা মাটির একটা চাকা, দশ বারো ইঞ্চি হবে, পাঁচ ছয় ইঞ্চির মতো ব্যাস, এটা মারল। আমি যেই জায়গায় হেলান দিয়ে দাঁড়াই, ওইটা একটা দেওয়াল, একেবারে ছয়তলা পর্যন্ত সোজা দেওয়াল মসজিদের, আমার মাথার উপরে চার পাঁচ হাত উপরে মারল। এইটা আপনার সুপারসনিক স্পিডের চেয়ে বেশি, তাপাস করে মারার পরে একদম পাউডার হয়ে ঘুরা ঘুরা হয়ে লাল মাটিতে আমার সারা শরীর ভরে গেল, একদম পাঞ্জাবি টাঞ্জাবি সব ভরে গেল। পরে আমি দ্রুত বাইর হয়ে গেলাম, বাইর হয়ে গেলাম এই জন্য ওরা যে মাথা ঝুঁকে আমাকে নিষেধ করতেছিল, আর ওদের হাতে আরেকটা এরকম পাথর বা মাটি জাতীয় আরেকটা ছিল, মানে আবার মারবে এরকম। তা আমি বের হয়ে গেলাম, বের হয়ে সোজা মাদ্রাসার গলিতে ঢুকলাম, ওখানে পুরাতন একটা মুয়াজ্জিন থাকে, খাদেম মসজিদ, রুনার কাছে গেলাম, গিয়ে বললাম এই দেখেন হুজুর কাপড় চোপড় কি করছে, দুলাবালু দিয়ে দুষ্ট জিনে ঢিল মারছে, মাটির চাকা মাথায় লাগলে আমি ওই জায়গাতেই মারা যেতাম, এই এই অবস্থা, আমি এতদিন ধরে এখানে আসি। পরে হুজুর একটু রাগ করল, বলল কোন লোক ভালো কোন লোক মন্দ আমাদের চেয়ে বেশি জানে জিন, আমরা একজন মানুষ দুইজন মানুষের খবর রাখতে পারি, বাড়ির বাইরে খবর রাখতে পারি না, জিন 20 লক্ষ লোকের খবর রাখতে পারে। উনারে এইভাবে যায় তুমি এক পাড়া করে তেলাওয়াত করো, হ্যাঁ দোয়া করবা, উনি কি ভালো মানুষ না মন্দ মানুষ, উনি কি আল্লাহওয়ালা না দুনিয়ার লোভী, এটা তো তোমার জানা নেই। আর তুমি এইভাবে ওই মসজিদের গলির ভিতর দিয়ে গুরুস্থানে রাত্রের অন্ধকারে কেন যাও? তুমি মসজিদে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ কবুল করব। তুমি বেঁচে গেছো, সেখানে আর যাও না। তোমাকে যখন মাথা ঝুঁকায় না করছে জিন, এর অর্থ হল জিন উনাকে পছন্দ করতেছে না। আমি স্বাধীনতা যুদ্ধের আগে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে মাদ্রাসার ছাত্র ঢুকাই, সপ্তাহে একবার এক পট করে চাউল দেয় মানুষ, ভাত রান্না করার চাউল, এগুলো আমি ব্যাগে জমাই, জমায় বাজারে বিক্রি করি, সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করছি। এই মসজিদ আগে মাটির মসজিদ ছিল, আর উনি বান্ডিল দিছে, টাকা দিছে, মসজিদ হয়েছে। এখন জিন মনে হয় না উনাকে ওরকম পছন্দ করে, তুমি এই জায়গায় ঢুকো না, তুমি এলাকার ছেলে, দোয়া করবো আল্লাহর কাছে। তারপর থেকে ভাই আমি ওই মসজিদের গলিতে আর ঢুকি নাই, ওনাকে আর ওই দোয়া করতে যাই নাই। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমার শেষ ঘটনাটি বলতে যাচ্ছি। শেষ ঘটনাটা ঘটে তেজগাঁও এলাকাতেই, ফার্মগেট এলাকায়। সেখানে একটা খ্রিস্টিয়ান এলাকা আছে, পাড়া, একটা মন্দির, সরি ওই চার্চ আছে, গির্জা আছে, 400 বছর আগের গির্জা। ওখানে একটা ফ্যামিলি আছে আমার পরিচিত, অনেক বছর পরিচিত। ওনাদের দেশের বাড়ি হলো গোপালগঞ্জ। আমাকে একদিন ফোন করলেন, বললেন হাফিজ তুমি কোথায়? বললাম আমি তো বাসায়, তুমি আসো। গেলাম, যাওয়ার পর আমাকে বলল আমি তো জন্মগ্রহণ করছি দেশে গোপালগঞ্জ, তো আমি গোপালগঞ্জ যাব আমাদের দেশে বেড়াতে, আমার মা যাবে, বাবা যাবে, আমার ছেলে যাবে, মেয়ে যাবে, আমার বাড়ি থাকবে ফাঁকা খালি। তুমি একটা কাজ করো ভাই, তোমাকে আমি চাবি দিয়ে যাই, সারাদিন বাহিরে থাকো, রাত্রে শুধু আমার বাসায় ঘুমায়ো, 3 দিন প্লিজ। তো আমি বললাম ঠিক আছে সিস্টার, থাকব। তো ওনার আলমারিতে টাকা আছে সামথিং লাখ তিনেক, আর গোল্ড আছে, মূলত সেজন্য আমাকে রাখতেছে যে বাসায় টাকা আছে আর গোল্ড আছে, কাউকে বলার দরকার নাই, তুমি থাকো, বাড়ি খালি রাখা ঠিক হবে না। তারপর আমি চাবি রাখলাম, ওনারা চলে গেলেন। তো প্রথম দিন যেদিন আমি বাসায় ঘুমাবো বলে রেডি হইলাম, সারাদিন আমার এলাকায় কাজকর্ম শেষ করলাম, রাতে গেলাম 10:30-10:30 দিকে, 12টার সময় মেইন গেট বন্ধ হয়ে যায়, সেখান দিয়ে ওঠা সম্ভব না। তো আমি প্রথম দিন গিয়ে বিছানায় শুইতেই দেখলাম বিছানার মধ্যে মাথার চুল, মেয়েদের বিছানা তো, বিছানা নরম, বালিশ নরম, আমার ভাল লাগে না, আর ওই যে বিভিন্ন কসমেটিকের গন্ধ, হ্যাঁ বডি স্প্রে, পাউডার, আরো কত কি। আমি ফ্লোরে ঘুমানোর জন্য ফ্লোরে বিছানা করলাম, ফোন করলাম, বললাম দিদি আপনার বিছানায় ঘুমাইতে পারতেছি না, নরম বিছানা মানে ফোমের মতো, আর আপনার ওই যে বিভিন্ন কসমেটিকের গন্ধ গ্রান, এগুলো আমার ভালো লাগে না, আমি নিচে শুইতে চাই, কি আছে নিচে বিছানার মতো? তখন সে বলল ছোট রুমে ঢুকে দেখো, টেবিলের উপরে সব আছে। পরে আমি দেখলাম কম্বল আছে, চাদর আছে, বালিশ আছে, সবই আছে। আমি ফ্লোরিং করে শুয়ে পড়লাম। তো পশ্চিম দিকে মাথা দিয়ে পূর্ব দিকে পা দিয়ে শুয়ে পড়লাম, দরজা জানলা সব বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে 12টার পরে 1টার কাছাকাছি তখন আমি লক্ষ্য করলাম ঘরের ভিতরে একটা সেলফের উপরে ছোট ছোট মূর্তি রাখা আছে, যিশু, ওই যে আমরা ঈসা নবী বলি, খ্রিস্টানরা বলে যিশু, যিশুর একটা মূর্তি আছে, আর তার পিছনে 12টা মূর্তি তার অনুসারীদের, সবার নাম আমার জানা নাই। তো ঘুমিয়ে যখন আমি এই আর খোঁজ খবর রাখতে পারলাম না, কোথায় আছি, কোথায় ঘুমাইতেছি, কার ঘরে আছি, একেবারে বিভোর ঘুম, তখন আমার পিঠের উপরে একটা একটা করে মূর্তি পড়ল, ছোট, এগুলো এক ধরনের রিডিয়াম, হালকা জ্বলে থাকে রাতে, টাস টাস করে শরীরে পরে, আর আমার ঘুম ভেঙে যায়, শরীরে পরে আর ঘুম ভেঙে যায়। তারপর আমি উঠে বসলাম, আমি উঠে বসে ভাই দেখলাম কোন ইঁদুর অথবা কোন জীবজন্তু ফেলছে, বিছানা বরা মূর্তি স্ট্যাচু বরা। তো বাতি জ্বালাইলাম, জ্বালাই দেখলাম উপরে সেলফে যে মূর্তিগুলো দেখছি, প্রথমে যিশুর মূর্তি, তারপরে সিরিয়ালে ১২ জনের মূর্তি, সব ফেলে দিছে আমার পিঠের উপরে। আচ্ছা, তাকায় দেখলাম সেলফের সাইড দিয়ে ইঁদুর যাওয়া সম্ভব, আমি আর ভয় পাই নাই। উপরে আবার না উঠায় একটা প্যাকেটে রেখা বিছানায় বালিশের পাশে রাখলাম, যেগুলো দিদি আবার সিরিয়াল করবে। আচ্ছা, ওদিন ঘুমায়া চলে আসলাম। তারপরের দিন দ্বিতীয় দিন যখন ঘুমাতে গেলাম, দ্বিতীয় দিন শুয়ে আমি দরজা খুলে রাখলাম, আর হাতের কাছে একটা পাইপ রাখলাম, ওই যে গ্যাসের চুলার পাইপ। ভাবলাম বড় ইঁদুর আছে, যদি চান্স পাই তাহলে বাড়ি লাগাই দিব। এর ভিতরে ঘুমায় পড়ছি, আমার ঘুম ভাঙছে। রান্নাঘরের ভিতরে যে হাঁড়ি পাতিল আছে, কুকার আছে, বটি আছে, থালা বাটি পেয়ালা, এগুলা কন্টিনিউ পড়তেছে। তো উপর থেকে একটা পাতিল পড়লে যে শব্দ হওয়ার কথা, ঘুম ভেঙে গেছে। তা আমি তখন কনফার্ম হলাম চোর বেটা ঢুকে গেছে বাসায়। আমি মনে হয় কোনো ভুল করছি, ঘরে চোর ঢুকছে, এরকম চোর ঢুকছে ভেবে আমি আস্তে আস্তে করে স্টেপ দিয়ে ওই দরজার বাপাশে লুকায়া ওই পর্দার আড়াল দিয়া উকি দিলাম, আর বাতি জ্বালানো না। উকি দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম জিন্স প্যান্ট পরা, কোমরে বেল্ট, আর খালি গায়ে একটা ইয়ং ম্যান হাইটা ছোট রুমের ভিতরে ঢুকে পড়ল। তিনটা রুমের মধ্যে একটা রুম একটু ছোট, সেই রুমে ঢুকল। তো আমি এটা দেখে বুঝতে পারলাম ঘরে কোনো লোক ঢুকে গেছে, তার পায়ে কোনো আওয়াজ নাই। তবে চোরটাকে ধরতে হলে দরজাটা লাগাই দিতে পারলেই ধরা যায়। আমি গিয়ে দরজা বন্ধ করার জন্য আস্তে আস্তে বের হয়ে দৌড় দিয়ে গিয়ে দরজা ধরলাম, আর ঘরের ভিতরে ভাই তাকাইলাম। তাকে দেখি এই লোকটা নাই, এই লোকটা নাই। তাহলে এটা কি দেখলাম, বাস আবার চলে এলাম, সকালবেলা চলে এলাম, এটা ভুল দেখলাম এরকম। আর হাঁড়ি পাতিল যেগুলো পড়ে গেছে সেগুলো বাঁকা হয় নাই, ক্ষতি হয় নাই, নষ্ট হয় নাই। তৃতীয় দিন আমি যাব না ভেবে নিলাম, কিন্তু দিনের আলোতে যখন থাকি তখন তো ভয় চলে যায়, সাহস কাজ করে, ভয় ভেঙে গেছে। তৃতীয় দিন আমি আবার লাস্ট দিন যেদিন ঘুমাতে গেলাম, একটু দেরি করে ঘুমাবো বলে বসে টেলিভিশন দেখলাম, কম্পিউটার চালাইলাম, পরে দেরি করে শুইছি। দেরি করে শোয়ার পরে দেখলাম যে ঘরের উপরে টিন সেট বাড়ি, তো কারের উপরে আর কি ধরে ধরে আওয়াজ পেলাম। তারপরে শুয়ে পড়ছি, যে শুয়ে পড়ি, দাঁড়ায় থাকার দরকার নাই। তারপর ওই হাঁটার শব্দ পেয়ে আমি এবারও ছোট রুমে উকি দেওয়ার জন্য গেলাম। ছোট রুমেই যায় জিনিসটা, তো ছোট রুমে উকি দিয়ে দেখলাম দুই ফুট কি আড়াই ফুট উচ্চ মানের একটা, মানে উঁচা একটা মানুষ, মাথায় পাগড়ি পরা, সেইভাবে মাথা ধুলাইতেছে, মাথা ধুলাইতেছে, সাদা কাপড় পরা এইভাবে ধুলাইতেছে। তখন আমি সাথে সাথে বের হয়ে গেলাম, বের হয়ে বাহিরে তালা মেরে দিলাম। এখন কিন্তু অনেক রাত, প্রায় আড়াইটা পৌনে তিনটার মতো। তো আমি ওয়াল টপকাইতে পারি নাই, ওই পাশে আবার ছোট্ট একটা স্কুল আছে, লোহার গেট টপকায় বাহিরে আসছি। আর সেই রাতেই আমি রিক্সা যোগে আমার বাসায় চলে যাই। বাসায় গিয়ে সকালে আবার এই এলাকায় আসি, আইসা জিজ্ঞেস করি বিষয়টা। জিজ্ঞেস করলে ওরা বলল যে এটা খ্রিস্টিয়ানরা নাম দিছে বাউন বীর, বাউন মানে ছোট খাটো, বাউন বীর, এটা নাকি বীর, কারো ক্ষতি করে না। আর এই বাসায় একটা ক্ষতি হয়েছে অনেক আগে, সেটা হলো এই বাসার বাড়িওয়ালা কারের উপরে উঠে ভাড়াটিয়ার ফ্যান লাগাই দিতেন, কানেকশন করে দিতেন, বিদ্যুৎ, বিদ্যুতের কাজ করতেন, এবং ফ্যান খুলে দিতেন ভাড়াটিয়ার চলে গেলে। তো একদিন তার ওয়াইফকে বলছে ফ্যান লাগানোর সময় সুইচ অন করো, তো ওয়াইফ সুইচ অন করছে, ওয়াইফ রান্না করতেছে, আবার বলছে সুইচ অফ করো, ওয়াইফ সুইচ অফ করছে, আবার বলছে এই সুইচটা অন করো, পরে ওয়াইফ রাগ হয়ে সুইচ অন করে রাখছে। তো কারের উপরে টিনের চালের নিচে পিচবোর্ড দেওয়া, ওই দেওয়ালের উপর দিয়ে হাইটা হাইটা বৈশা বৈশা আস্তে আস্তে নিচু হয়ে যায়, হাজবেন্ড যায় কাজ করে, তো ঘেমে ভিজে যাওয়াতে দেওয়ালের উপরে যে বসা ছিল, বসা অবস্থায় উনি বিদ্যুতের তারে বাইজা যায়, মানে তারে শক করে, শক করলে খিচুনি শুরু হয়, কথা বন্ধ হয়ে যায়। নিচ থেকে তাকে অনেক ডাকতে থাকে, সে আর জবাব দেয় না। চিৎকার দিলে এলাকার যুবক ছেলেরা এসে কার ভাঙ্গিয়া তাকে নামায়। নামাইলে আলরাজি হাসপাতালে তাকে ভর্তি করে। কিছুদিন পরে সে মারা যায়। মারা গেলে ওই ঘরটায় এই যে খালি গায়ে জিন্স প্যান্ট পরা, বেল পরা যে একটা লোক দেখলাম আমি গভীর রাতে, ওই জায়গায় এরকম একটা অবয়ব দেখা যায়। যে মারা গেছে সে তো চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু এরকম একটা আকৃতি ধারণ করা এই জিনিসটা ভিতর দিয়ে ভাই আসা যাওয়া করে। পরে আমি জানতে পেরে তালা মেরে চাবি নিয়ে বাসা চলে গেলাম। তো এটা ছিল আমার শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ হাফিজ ভাই, খুব ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে। নিশ্চয়ই আপনার সাথে আবারও যদি দেখা হয় আপনার কাছ থেকে আরো অন্যান্য প্যারানর্মাল অভিজ্ঞতাগুলো আমরা শুনবো। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হলো হাফিজ ভাইয়ের সাথে। আজকে এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 শুনছেন ভূত স্টুডিও, আপনার সাথে আমি আরজি উদয় রয়েছি। অনুষ্ঠানটি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে এখন 94.4 ফ্রিকোয়েন্সিতে প্রচার হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। এছাড়া ফেসবুকে দেখতে পাচ্ছেন www.facebook.com/jagoefm এর পেজ এবং www.facebook.com/rjudoyer পেজ থেকে। আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু লাইভ ব্রডকাস্ট হচ্ছে, youtube.com/jagoefm থেকে। অনেক বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা কিছু নাম পড়ে ফেলতে পারি ঝটপট করে যারা যারা যুক্ত রয়েছেন তাদের। শালিক যুক্ত হয়েছেন আমাদের সাথে, স্তাক যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু মারুফ, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধু পাভেল, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে যে বন্ধুটি তার নামটা হচ্ছে রাইসা, আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে বন্ধুর নাম নাসির, যুক্ত রয়েছেন বেলায়েত, যুক্ত রয়েছেন মাহি, যুক্ত রয়েছেন রানা, শুভ্র যুক্ত রয়েছেন আমাদের সাথে, রাফিন যুক্ত রয়েছেন আমাদের সাথে, তনভীর যুক্ত রয়েছেন আমাদের সাথে, মৌটুসি আপা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, কনক যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে আবু সাইদ, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধুটি ফাতেমা, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে জুবায়ের, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে তপু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। আমাদের সাথে আরো যুক্ত আছেন বন্ধু জুবায়ের হুসেন, ইয়াসিন, আমাদের সাথে মোহাম্মদ আকরাম যুক্ত রয়েছেন, আমাদের সাথে খোকন সহ আরো বেশ কিছু বন্ধু। ভালো লাগছে যে আপনারা যুক্ত আছেন। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেকের পর যখন ব্যাক করবো তখন কিন্তু আজকের এপিসোডে আরো একজন গেস্ট রয়েছেন, তাকে কানেক্ট করবো আপনাদের সাথে। আশা করবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
Once again, welcome back to Jaguar from 94.4 and this is Arjun Udai. Chose Bhoot Studio brought to you by Pran Potata. এই মুহূর্তে যারা রয়েছেন ঢাকায়, যারা রয়েছেন কুমিল্লায়, যারা রয়েছেন চট্টগ্রামে, তারা সবাই 94.4 ফ্রিকোয়েন্সি থেকে লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ শুনতে পাচ্ছেন ইনফ্যাক্ট, আর রেডিওতে আমাদেরকে, আর দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। এই যে রাত গভীর হচ্ছে আপনারা আমাদের সাথে আছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। কে কার জন্য সময় দেয় বলেন? এখন সময় এমন একটা দামি জিনিস যে এটা আসলে কেউ আরো দিতে চায় না। আপনি আপনার ফ্রেন্ডে ফোন করে বলেন না হুট করে চল বের হই, দেখবেন আপনার ফ্রেন্ড কতগুলো এক্সকিউজ দেয়, কতগুলো এক্সকিউজ দেয়। এখন বাসা থেকে বের হওয়া যাবে না, শরীরটা ভালো লাগছে না, অনেকগুলো অ্যাসাইনমেন্ট বাকি, প্রেজেন্টেশন বাকি, কালকে বের হই, আজকে কিছুই ভালো লাগতেছে না, মুড সুইং করছে, কিছুতেই ভালো লাগতেছে না, এই সেই হাবি যাবি। মানে মানুষের কাছ থেকে সময় চেয়ে নেওয়া এখন অনেক কঠিন একটা ব্যাপার। আর স্বার্থ না থাকলে কেউ সময় দিতে চায় না। সেখানে আপনারা সকল স্বার্থের ঊর্ধ্বে আপনারা ভালোবাসেন জাগো এফএম 94.4 কে। সো সেই জায়গাটায় আমি বলবো যে আপনারা এই যে 94.4 এর সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এই প্রাপ্তির জায়গা থেকে আজকে আরো একজন গেস্টকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, গত সপ্তাহে যারা রেজিস্ট্রেশন করেছিলেন। আপনি যদি আগামী পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, আপনি যদি বলতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্স, তাহলে কি করবেন? এখনই মোবাইল ফোনের মেসেপশনে চলে যাবেন, গেট টাইপ করবেন RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর নিজের প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। আবারও বলছি, যাদের কাছে ঘটনা আছে ভৌতিক বা প্যারানরমাল, কিংবা যাদের কাছে নেই কিন্তু তারা কালেক্ট করেছে, তাদের কাছে এরকম তিন চারটা ঘটনা অ্যাটলিস্ট আছে বলার মতো, তাহলে যেটা করতে হবে মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। অবশ্যই নিজের মোবাইল থেকে SMS করবেন, যাতে আমাদের টিম মেম্বার আপনাকে ফোন করতে পারে, আপনার গল্পগুলো শুনতে পারে আর আপনাকে ইনভাইট করতে পারে আগামী এপিসোডে। উই আর ওয়েটিং ফর ইউ, ট্রাস্ট মি, আমরা ওয়েট করি প্রত্যেক সপ্তাহে। আপনি আমার চেয়ে বয়সে ছোট হন, সমবয়সী হন, কিংবা আমার চেয়ে বয়সে অনেক বড় হন, আপনার সাথে মিট করার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড থাকি। সো আই হোপ নেক্সট এপিসোড আপনার সাথে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে আর আপনার সেই ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো সবাই শুনবে, রাইট? আজকে জাওয়াদ এসেছে আমাদের সাথে, এবং যেহেতু রাত গভীর হচ্ছে, গল্প শোনার আকাঙ্ক্ষা বেড়ে গেছে, পরিচয় পর্বটা বড় করবো না, সরাসরি ঘটনায় যাবো। জাওয়াদের কাছে তিনটা ঘটনা আছে, আমরা তিনটা ঘটনা পরপর শুনবো। জাওয়াদ, আর দেরি নয়, শুনি ঘটনাগুলো, বলো।
ধন্যবাদ ভাইয়া, আমি এখন আমার প্রথম ঘটনাটি শুরু করতে যাচ্ছি। তো আমার প্রথম ঘটনাটি হচ্ছে একটি বাস কেন্দ্রিক একটি ঘটনা। তো আমার ফ্রেন্ডের কাছ থেকে এই ঘটনাটি শোনা আমার। তো আমার ফ্রেন্ডের যে লোকটার কথা বলছে তার আঙ্কেল লাগে। তো তার আঙ্কেল বাড়িতে যাবে ঈদের পরে। তো ঈদ আমরা যেমন তো জানি, ঈদের পরে ঢাকা শহরে এমনি তো ফাঁকাই থাকে। তো সে ঢাকা থেকে ময়মনসিংহ যাবে। তো তার জন্য তার বাড়িতে যেতে হবে, যেহেতু তো তার বাস ওঠার জন্য সে বাস স্টপে যায়, কিন্তু ঈদের পরে হওয়ার কারণে তো বাস থাকে না সেখানে একটাও। তো সে সেখানে দাঁড়িয়ে থাকতে 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 এক পর্যায়ে দেখতে পারে একটা বাস আসছে। তো সে তো খুশি হলো, ঈদের মধ্যে এমনিতে বাস পাওয়া যায় না, তো বাসটা পেয়ে তো সে বাসে উঠল। ওঠার পর সবই নর্মাল, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বাসটা একবার ফাঁকা ছিল, সে একাই উঠছিল। এরপরে তার কাছে কয়েকজন লোক উঠে, মানে যারা মাটি কাটে এরকম কয়েকজন লোক উঠে। তো ওঠার পর বাসটায় বসার পর বাসটি তার সাধারণ গতিতে যেতে থাকে। যেতে যেতে তার বাসের মধ্যে এরকম কিছু অনুভব হয় যে বাসের পিছন দিকে যেন কিরকম শব্দ হচ্ছে, বাসের পিছনে কেউ যেন টেনে ধরছে, এরকম অবস্থা। তো সে এটা কিছুই মনে করে না, মনে করছিল তো জানি করে যাচ্ছে, এজন্য তার কোনো সমস্যা হচ্ছে এই জন্য। তো সে যেতে থাকে, যেতে যেতে এক পর্যায়ে তার সবই নেমে পড়ে, যে যাত্রীগুলো উঠছিল সেগুলো নেমে পড়ে। তো সে একটু অবাক হয় যে সবগুলো যাত্রী একবারই নেমে পড়ে একটা জায়গায়। সে মনে করে যে তারা হয়তো একসাথে উঠছিল বা এই জন্যই সে তারা একসাথে নেমে পড়েছে। তো সেটা তাই কিছু মনে করে না। তারপরে একটা লোক উঠে, লম্বা দাড়ি, পাগড়ি পরা, হুজুর টাইপের একজন লোক উঠে, সে বলল যে সামনে থেকে তার কিছু লোক উঠবে। তো ভালো কথা, সামনে থেকে কিছু এরকম লোক উঠল, অনেক লম্বা লম্বা লোক, উঠে তারা পিছনে বসে পড়ল। তো আবার যেতে যেতে আবার সেম ঘটনা, যে পিছন থেকে কিছু যেন শব্দ আসছে, সে পিছনে তাকায় না, সে তার মতো যাচ্ছিল। যার পরে এক পর্যায়ে তারাও নেমে পড়ে সেখান থেকে। তারপর কিছু শ্রমিক টাইপের লোক, তারা উঠে বাসে আবার পুরোটা বইরে যায়। তো সে আরেকটা বিষয় ছিল কি, বাসের ইয়ে ছিল না, হেল্পার ছিল না, তারা যার যার মতো ভাড়া দিয়ে যাচ্ছিল। তো এক পর্যায়ে ড্রাইভার তাকে ডাক দেয়, ডাক দিয়ে বলেন, আমার তো দেখছিনি আমার কোনো হেল্পার নেই, আপনি একটু কষ্ট করে আমার ইটা ভাড়াটা তুলে দেন। তো সে একটু কিছু না মনে করে আচ্ছা ঠিক আছে। তো সে যেটা করলো, ভাড়া তুলতে যায়, এবং ভাড়া তুলতে তুলতে সবার ভাড়া তুলে এক পর্যায়ে তোলার পরে সে দেখতে পায়, তার একটা কথা মনে আসে, আমার ভাড়া যদি এখানে আমি যোগ না করি তাহলে তো ড্রাইভারটা বুঝতে পারবে না, আমার ভাড়াটা তাহলে দিতে হলো না। তো তার মাথায় এটা বুদ্ধি আসে, কিন্তু সে এক পর্যায়ে মনে করে না থাক, ভাড়াটাই করতে হবে, না ভাড়াটা দিয়েই দিই। তো সে ভাড়াটা এখানে এক পর্যায়ে যোগ করে। তো যোগ করার পরে সে ড্রাইভারের কাছে যে ভাড়াটা দিতে যাবে, ড্রাইভার আর পিছনের দিকে তাকাই নাই, পিছন দিক দিয়ে হাত বাড়াইছে, পিছন দিক দিয়ে হাত বাড়ানোর পরে তাকে ওই হাতে টাকা দিয়ে দেয়। তো সে যায়, যেতে যেতে তার ওই শ্রমিকদের গন্তব্যে এসে পৌঁছে যায়, তারা নেমে পড়ে। তো সে যেখানে নামবে তার একটা যে প্লেসে নামবে সেইখান থেকে একটু যে বাজারটা নামবে সেই বাজারের একটু আগে তাকে তার সে নেমে পড়ে। সেখান থেকে আবার বাজারটা দেখা যাচ্ছিল, দেখা যাচ্ছিল দুইটা নাইট গার্ড আছে। তো ওকে ফাইন, তো ওরা নামছিল, নামার পরে আমার ফ্রেন্ডের আঙ্কেলটা নামার পরে দেখতে পায় যখন রুট পার হবে, যেহেতু মহাসড়ক দুই পাশে রুট চলে, একদিকে ঢাকা ময়মনসিংহ রাস্তা আর একদিকে ময়মনসিংহ থেকে ঢাকা আসবে এই রাস্তা। সে ঢাকা ময়মনসিংহ থেকে ঢাকা রাস্তা যেটা, যেদিকে ঢাকা রাস্তা আসছে সেই দিকে সে রাস্তা পার হতে যায়। যে রাস্তাটা পার হবে তার ঘাড়ে জানি কে হাত দেয়, সে তো চমকে যায় এখন, কারণ বাস ড্রাইভারটা ছাড়া আর কেউ ছিল না সেই বাসে, আর এমনিতে সে বাস থেকে নেমে পড়া পরে আশপাশে কেউ ছিল না। তখন সে যেটা করে, সে পিছে তাকাবে তাকাবে এই অবস্থায় বাস ড্রাইভারটা বলে, বাস ড্রাইভারের মতোই মনে করল, গলা মোটাটা একটু গলা ছিল, কণ্ঠ মোটা কণ্ঠে বলল যে তুই তো বেঁচে গেলি, তোর তুই যদি তখন ভাড়াটা যখন তুই যুগ না করতি তোর এখানে, তোর ভাড়া তুলতে দিলাম সেখানে যদি তোর ভাড়াটা তুই না দিতি তাহলে কিন্তু তোর আজকে খুব একটা বড় ক্ষতি হতো। তো সে তো একবারে ওইখানে একবারে ফ্রিজ হয়ে গেছে, কোনো কিছু বলতে পারছে না। তো এই অবস্থায় সে পিছনেও তাকাতে পারছে না, সেখান থেকে দৌড়ো দিতে পারছে না, কিছু করতে পারছে না। সে অনেক কষ্ট করে সাহস করে পিছনের দিক দিয়ে তাকিয়ে দেখে দুইটা লালবাতির মতো জ্বলছে, মানে চোখের জায়গায় ছিল দুইটা, শুধু চোখই দেখা যাচ্ছে, শুধু লাল লাল রঙের। সে তো সেটা দেখে ভয় পেয়ে যায় আর একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে নাইট গার্ড আসে, নাইট গার্ড এসে তাকে এখান থেকে রেস্কিউ করে। সে যখন তাকায় ওইখানে কিন্তু কোনো বাসই ছিল না, শুধু ওই লাল চোখ ছিল দুইটা। এটা দেখে সে সেখানে জ্ঞান হারায় এবং যে চিৎকার দিয়েছিল তারপরে ওই যে নাইট গার্ডরা এসে তাকে সেখান থেকে আর কি নিয়ে যায়। তারপরে সে রাত্রেবেলা ওইখানেই ছিল, তারপরে সকালবেলা তাই সে বাসায় যায়। এটাই ছিল আমার প্রথম ঘটনা। তো এবার আমি দ্বিতীয় ঘটনাটি শুরু করতে যাচ্ছি। এই ঘটনাটি হচ্ছে একটি কবরস্থান কেন্দ্রিক একটি ঘটনা। এই ঘটনাটা হলো যে একটি জায়গা ছিল, সেই জায়গার নাম আমি বলবো না, আমার ফ্রেন্ডের কাছ থেকে এটাও শোনা একটা ঘটনা। তো সে যেটা করে আমাকে ঘটনাটা বলে কিছুদিন আগে, তো তাদের গ্রামের বাড়িতে এরকম একটা কবরস্থান ছিল অনেক বড়, মানে আশপাশে গ্রাম যত ছিল সে তাদের গ্রামের ওই একটি কবরস্থান ছিল, আশপাশে তো অন্য কোনো কবরস্থান ছিল না। তো বেসিক্যালি ওখানে যত মানুষ মারা যেত সেখানেই দাফন হতো, অনেক পুরনো একটা কবরস্থান ছিল। আর এর ঘটনাটাও ম্যাচ অনেক আগের, 2000 সালের আগে। তো সে কি করে এখানে আশপাশ দিয়ে কবরস্থানের বাসা ছিল, বাসা বাড়ি ছিল, আবার এই কবরস্থানের সামনে দিয়ে একটা রাস্তাও চলে গেছে। আবার ওইখানে আরেকটা কাজ হতো কি, যারা যে ব্ল্যাক ম্যাজিক করে তারা অনেক সময় যে লাশের দরকার পড়ে, লাশের মাথা কেটে নিয়ে যেতে হয়, বিভিন্ন সরঞ্জাম নিয়ে দিতে হয় কবরস্থান থেকে, তখন জাদুকররা ওইখান থেকে এরকম জিনিস নিত আর কি। তো এরকম একটা অনেক বড় একটা জাদুকর ছিল সেখানে, ব্ল্যাক ম্যাজিক করত, সে এক পর্যায়ে মারা যায়। তো মারা গেলে সেই জাদুকরটা মারা গেলে তাকে ওই কবরস্থানেই দাফন করা হয়। এরপরের থেকে এলাকার মানুষ বলা শুরু করে, মানে ওই কবরস্থানে আর কি প্যারানর্মাল ঘটনাগুলো সেগুলো ঘটা শুরু করে, এমনকি সেই কবরস্থানের সামনে দিয়ে কোনো মানুষ যেতে পারত না ভয়ে। তো আশপাশে যত বাড়িঘর ছিল তখন নাকি বাড়িঘর মানুষ থাকতে পারত না ভয় পেত ওই কবরস্থান আশপাশে থাকার কারণে। কোন নবজাতক শিশু যদি জন্মগ্রহণ করত সে বেশি দিন বাঁচতে পারত না জন্ম নেওয়ার পরে, মানে বিভিন্ন ধরনের সমস্যার ফেস হতে থাকে। আবার অনেক মানুষও বলতো যে কবরস্থানের সামনে দিয়ে গেলে সে বাতাস লাগে, যে বাতাসে মানুষ অসুস্থ হয়ে যায়, এক পর্যায়ে মানুষ মারা যায়। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো একদিন একটা লোক ওদিক থেকে, মানে সে শহরে থাকতো, শহর থেকে সে গ্রামে যাবে, তার জন্য সে যায় মানে আর কি, সে একটু একটু জানতো যে এখানে একটা কবরস্থান খারাপ ভালো জায়গা না, সে জানতো মানুষ আর কি খারাপ বলতো, সে সাহস করে সে যায় আর কি। যেতে যেতে সে এক পর্যায়ে কবরস্থানের সামনে যখন আসে পড়ে, সে দেখতে পারে যে তাদের কয়েকজন তিনটা লোক একটা লাশের খাটিনা নিয়ে ওইখানে বসে রয়েছে, আর আরেকজন লাগে আর কি ওই লাশটা নিয়ে যেতে আর কি কবরস্থানে দাফন করবে। তো সেই লোকটাকে বলে, ভাই আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু যদি সাহায্য করতেন তাহলে আজকে এই লাশটা একটু দাফন করতে পারি। তো সেই লোকটা তো একটু বুঝে যায় বিষয়টা, যে আগে থেকেই এখানে আরো খারাপ নাম ছিল, তাই আমার এখানে যাওয়াটা উচিত হবে না। তাই সে ওইখান থেকে ক্রস করে কোন রকম কথা মতা কাটিয়ে সে সামনের দিকে আগাতে থাকে। তো আগাতে আগাতে সে যেটা করে, একবারে কবরস্থান ক্রস করবে এই পর্যায়ে হঠাৎ করেই দেখতে পারে রাস্তার সামনে তিনটা লাশ একবারে রাস্তার মধ্যে শোয়ানো, যে রাস্তা একবার ব্লক করে ফেলেছে, মানে যদি যেতে হয় রাস্তাটা একটাই ছিল, অন্যদিক দিয়ে সে বাড়িতে যেতে পারবে না। তো যদি বাড়িতে যেতেই হয় তাহলে লাশটা ক্রস করে উপর দিয়ে তাহলে যেতে হবে, এছাড়া যেহেতু কোনো উপায় নাই তো সে ওই দিক দিয়ে যেতে যেতে হবে। তো সে চিন্তা করে, এখন আমি কি করব, সে খুব ভয় পায়। এরপরে যেটা হয়, সে বলে তোদের কোনো ক্ষতি করিনি যেহেতু, তোরা রাস্তা আমার আটকাইছিস কেন, ওদের ওইখান থেকে কোনো আনসার আসে না। এক পর্যায়ে সে খুব ভয় পায়, সেখান থেকে লড়তেও পারে না, চড়তেও পারে না। তো এক পর্যায়ে কি দেখা গেল, লাস্টে না আস্তে আস্তে উঠে আসতেছে, এরকম দেখে সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই, সে এখান থেকে চোখ বন্ধ করে দৌড় দেয় এবং দৌড় দিয়ে কোথায় জানি হোঁচটকে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পরে তার বেশ অনেকদিন জ্বর থাকে, প্রায় মাসখানিকের মতো। তবে মাসখানিকের মতো জ্বর থাকার পরে সে এক পর্যায়ে মারা যায়। তো এরকম ঘটনা মানে নিয়মিত ঘটতেই থাকে সেই কবরস্থান নিয়ে। অনেকে বলতো সেখানে জিন থাকতো, অনেকে বলতো যে সেই জাদুকরটা মরার পরে যে তাদের সাথে শয়তান থাকতো সেগুলা মানুষকে উৎপাত করছে, আর অনেকে বলতো একটা কালো জাদুর প্রভাব রয়েছে এখানে। তো এরকম করতে করতে অনেকে এখানে আবার কালো জাদুরই ই ছিল, মানে যারা জাদুকর ছিল তাদের একটা এখানে প্রভাব বৃদ্ধি পায়। তো সে আরেকদিন একটি লোক যাচ্ছে এ দিয়ে সামনে দিয়ে রাস্তার আর কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছে। তো এই গাছের কবরস্থানের সাথে যে বড় লম্বা গাছ ছিল আকাশী গাছ, সেই আকাশী গাছটা মাটির সাথে হেলে যায়। যেহেতু এটা দেখবেন বিকাল টাইমের কথা, তখন রাস্তায় কেউ ছিল না। তো সেটা দেখে উল্টা দৌড় দিয়ে এসে বাজারে এসে পড়ে। তো তারও খুব শরীর খারাপ ছিল, কিন্তু তার কিছু হয় না, তেমন একটা বেশি কিছু হয় না। তো সে তার কিছু না হয়, আবার এক পর্যায়ে এরকম কবরস্থানে উৎপাত থাকার কারণে মানুষ এখানে যাওয়াটা একবারে বন্ধ করে দেয়। মানুষ সেখানে লাশ দাফন করতে উভয় পেত, মানে সেখানে মানুষ এক পর্যায়ে যাওয়াই বাদ দিয়ে দেয়। তো যাওয়া বাদ দেওয়ার কারণে সেখানে অনেক বাঁশ ঝাড়, ঝোপঝাড়, জঙ্গল এরকম দিয়ে ঘন জঙ্গলে পরিণত হয়ে যায়। ফলে ওইখানে একবারে গুটগুটে অন্ধকার হয়ে যায়, কবরস্থানে এখন মানুষ ঢুকতেই পারে না এরকম অবস্থা, কারণ বাঁশ ঝাড় জঙ্গল এগুলো দিয়ে সেখানে ভরে গেছে, তাই এখানে ঢুকতে পারে না স্বাভাবিক। তো এরকম আরো ঘটনা ছিল যে কোনো বাচ্চা, ছোট বাচ্চাকে ওইখান দিয়ে নিয়ে গেলে, যেহেতু এটা মেইন রাস্তার পাশেই ছিল তাই মানুষকে ওইখান দিয়ে ক্রস করতেই হতো, বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চার যে কোনো ধরনের ই হতো, যেমন পেট খারাপ হয়ে যেত, যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতো। এক পর্যায়ে এটা চেয়ারম্যান মেম্বারের কাছে ছিল, চেয়ারম্যান যারা ছিল তাদের কাছে এক পর্যায়ে ঘটনাগুলো যায়। ঘটনা শোনার পরে তারা বেশ অবাকই হয়। তো অবাক হলে তো চেয়ারম্যান মনে করে এইগুলো তো আর কি কথা, তারা বিশ্বাস করতে চায় না, একবারই কাল্পনিকের মতো মনে হয় তাদের কাছে। তো তারা কি করে, তারা বুদ্ধি করে যে আমরা আজকে রাত্রে বের হব, বের হয়ে সেখানটায় যাব, যে দেখব আর কি বিষয়টা আসলে কি। তো চেয়ারম্যান কি করে, তিন চারজন লোক সাথে নিয়ে সেখানে যায়। যাওয়ার পর দেখতে পাই যে সবকিছু নর্মাল রয়েছে। তো দিনের বেলা যেহেতু সেখানে অন্ধকার থাকতো, তারা বড় বড় টর্চ নিয়ে যায়। যাওয়ার পরে ওই যে ব্যক্তিটা ওই যে তিনটা লাশ দেখছিল এবং সে জ্বরে মাসখানিক ভোগার পরে মারা যায়, সেই ব্যক্তিটা কে দেখতে পাই চেয়ারম্যান। তো তারা চার পাঁচজন ছিল, এক একজন এক এক জায়গায় যায় এমনি। তারা তো হাসি ঠাট্টা করছিল যে এটা আবার কি, এরকম কোনো সমস্যা নেই। তারপরে চেয়ারম্যান যায়, যাওয়ার পরে দেখে ওই যে ওই লোকটা যে এখান থেকে ভয় পেয়ে মারা যায়, তা ও দেখতে পায়। তাকে ই চিনত, তাকে চেয়ারম্যান ভালো মতো চিনত। তো তাকে তার কাছে যায়, তাকে ডাক দেয়, ডাক দেয়। তো সে মানে তার সামনে ফিরছিল না, পিছন দিক দিয়ে ফিরে কথা বলছিল। তো চেয়ারম্যান মনে করছিল মানে এটা স্বাভাবিক বিষয়, সেও বোধহয় আসছে এখানে জিনিসটা উদ্ঘাটন করতে ঘটনা। তো সে যেতে থাকে তার পিছন পিছন, সে কোন দিক যদি বললো আর কি, আপনি এদিকে আসেন, আপনার সাথে একটু দরকার একটা জিনিস দেখাবো। এরকম করে নিয়ে যেতে যেতে সে কোন দিক দিয়ে ঘুরে গেছে, এক অবস্থানে পিছনের গেট দিয়ে তাদের ঢুকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে চাচ্ছিল। এক পর্যায়ে চেয়ারম্যান যখন বিষয়টা বুঝতে পারে, সে সেখানেই একবারে থমকে দাঁড়ায়। এরপরে তাকে বলে, না তুমি মোদি কোথায় যাচ্ছ, এদিকে আসো। কিন্তু সে তো আর কোনো কথাই শুনছে না, চেয়ারম্যান ওইখানেই দাঁড়িয়ে পড়ে। এরপর সে ওইখানে তাকে মানে এক পর্যায়ে তাকে জোর করে ভিতরে ঢুকাই নিবে। তখন সে অনেক কষ্ট করে তার সাথে মানে এক পর্যায়ে মারামারি করে সে ওইখান থেকে আসে। আর চেয়ারম্যান যখন এসে সবার কাছে এই ঘটনাটা বলছিল, তখন বলে যে তার সাথে যখন দস্তদস্তি হয় তখন তার শরীরের এটা খুবই ছিল, শরীরটা খুব নরম ছিল, মানে তুলার মতো ছিল। সে যতই মারে তার মানে লাগে না, ওকে আবার মারলে ও দূরে পড়ে যাচ্ছে, আবহাওয়া এসে আবার মারতেছে, এরকম পরিস্থিতি ছিল। তো চেয়ারম্যান বুঝতে পারে যে হ্যাঁ, এখানে একটা অবশ্যই কোনো একটা সমস্যা রয়েছে। আর যেহেতু গ্রামবাসী এখন অনেক সমস্যা হচ্ছে, তাহলে এখানে একটা ভালো হুজুর দিয়ে, ভালো স্কলার দিয়ে এখানেই করতে হবে, মানে এখানে যে জিনিসটা আছে এটাকে শেষ করতে হবে, না হলে কোনো মানুষই, গ্রামের মানুষই শান্তিতে থাকতে পারবে না, যেহেতু সেটি মেইন রাস্তা। আবার আরেকটা ঘটনা বলে রাখি, এখান দিয়ে আবার ইয়েরা যেত, ছোট ছোট মাদ্রাসার পোলা ছেলেমেয়েরা যেত। যেহেতু রাত্রেবেলা একটা মাদ্রাসার ছাত্রের সাথে এখানে একটা ঘটনা ঘটে যে তার বাসায় যেতে হয় একদিন রাত্রে, তারা দুই ফ্রেন্ড ছিল, বাসায় যেতে হয়। তো তার মাদ্রাসা থেকে আবার বাসায় যেয়ে আবার বাসা থেকে মাদ্রাসায় যাবে যেহেতু, তো ফার্স্টে যখন সে মাদ্রাসা থেকে বাসায় যাবে, তো বাসায় যাওয়ার সময় সে দেখতে পারে কবরস্থানের এখানে একটা লম্বা গাছ ছিল, সেখানে একটা কি জানি লম্বা উল্টা করে ঝুলে রয়েছে। মানে এটা বোঝা যাচ্ছে না যে মানে জিনিসটা কি পশু টাইপের, মানে বাঘ বা লোক এরকম, নাকি একটা মানুষ এরকম ঝুলে রয়েছে, তারা সেটি বুঝতে পারে না। আবার হুজুররা বলে দিয়েছিল যে উপরে যদি কোনো কিছু ঝুলতে দেখো তাহলে আবার কবরস্থানের নামটা তারা জানতোই, এই জন্য তারা খুব সাবধানে, খুব রিস্ক নিয়ে এখান দিয়ে যায়। তারপরেও কারণ তাদের বাসাটা যাওয়া জরুরি ছিল, তাই যায়। তো এইজন ঝুলতে দেখে সে মানে ভয় না পেয়ে দুইজনে, যেহেতু মাদ্রাসা ছাত্র ছিল, দুইজনে আয়তুল কুরসি পড়ে তারা ওইখান থেকে যায়, চলে যায়। তখন ওইখান থেকে আসবে, আসার সময় তাদের সাথে যেটা করে, তারা এটার জন্য কোনো প্রকারেই প্রস্তুত ছিল না। দেখে ওই জাদুকরটা, জাদুকরের কিন্তু লম্বা চুল ছিল, ওই জাদুকরটা ওইখানে মানে তন্ত্রমন্ত্র করে যে মানে ওই আসন নিয়ে ওইখানে বসে রয়েছে রাস্তার মাঝখানে। তো সে এটা দেখে তো জাস্ট একবার থমকে যায় তারা দুইজন, মানে তারা বুঝতেই পারে না যে এরকম একটা ঘটনার তাদের সম্মুখীন হতে হবে, যে এরকম একটা জিনিসের হতে হবে। যারা সবাই জানতো যে তাদের এখানে জাদুকরদের এখানে একটা সমস্যা ছিল, প্রভাব ছিল, তার জন্যই হয়তো সমস্যা হচ্ছিল, গ্রামবাসীরা তারা এটাই বলছিল। এরপরে যেটা ঘটে, তারা সেখানে আসার পর এলাকাবাসী সবাই উদ্যোগ নেয় যে এই জিনিসটা উদ্ঘাটন করতে হবে, কারণ এই জিনিসটা যদি তারা না করে তাহলে গ্রামের এক পর্যায়ে তাদের গ্রামের থেকেই চলে যেতে হবে, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো আশপাশ দিয়ে গ্রামের যত বড় বড় ই ছিল, যারা এই রোকিয়া বা এরকম কবিরাজি পারত তাদেরকে ডেকে আনা হয় দশ বারো জন, এবং চেয়ারম্যানও ছিল সেখানে। তো আসার পরে ঘটনা ছোট ঘটনা থেকে যে এত বড় ঘটনা হবে তারা এটা বুঝতে পারেনি। এমন এক পর্যায়ে তারা এখানে আনে, আনার পরে যত এখানে জিন ছিল তাদের হাজির করা হয় এবং বলে তোমরা কেন মানুষের ক্ষতি করছো বা মানুষকে কেন ভয় দেখাচ্ছ, তোমাদের কারণে অনেক মানুষ মারাও গেছে, কেন করছো তোমরা এগুলা। তারা বলে যে জাদুকরটা ছিল তারা এরকম একটা জাদু করত যে তাদের এলাকাবাসীর উপর একটা ই করে থেকে যায়, এলাকায় তাকে কেউ দেখতে পারত না। সেখান থেকে একটা কিভাবে জানি একটা জাদু করে দিয়ে যায় যে এলাকার বাসীরা পরবর্তীতেই করে, এবং এই জাদুটার জন্য মানে এলাকাবাসীর যেন কোনো ক্ষতি হয় এই জাদুটার জন্যই সে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। উৎসর্গ করার কারণেই যে জিন বা শয়তানগুলো ছিল তারা কিন্তু গ্রামবাসীর ক্ষতি করছিল, যেহেতু সে তাদের শয়তানের জন্য বলি হয়ে গেছে। তো এই জন্য তারা ই করে করতে করতে যখন তারা প্রভাবটা কাটাতে যায় তো অনেক প্রসিডিং ছিল, তারা হুজুরটা সবাই মিলে একসাথে সেগুলো প্রসিডিং কাজ শেষ করার পরে তারা এক পর্যায়ে যেটা করে সব যত জিন ছিল শয়তান ছিল তাদের উদ্ঘাটন করতে সক্ষম হয়, এবং সক্ষম হওয়ার পরে কবরস্থানে যত ওই ঝোপঝার বাসঝার যা ছিল সব কাটার পরে সেখানে মানে একবার ই করে দেওয়া হয় আপনার, সেখানে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা না থাকে, ডালপালা যা আছে সব কাটার পর এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু মাঝে মাঝে এখনো সেখান থেকে মানুষ যেতে ভয় পায়, কিন্তু মানুষ তারা হুজুররা বলে দিয়েছে যে এখন যত যাই হোক এখন আর কোনো সমস্যা হবে না যেহেতু আমরা জিনিসটাকে একবারে তাড়িয়ে দিয়েছি। তো এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। তো এবার আমরা তৃতীয় ঘটনাটি বলতে যাচ্ছি আমি। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একটা একটা দিঘির ঘটনা, যেমনটা জানি এটা অনেক আগের ঘটনা, এটা রাজার ঘটনা ছিল যে তার রাজ্যে তার পানির সংকট ছিল, একবারে কোনো প্রকার পানি ছিল না। তো পানি আনার জন্য সে একটা উপায় করে যে তারা অন্য ই থেকে বড় করে কোদাল দিয়ে খুদে মানুষ দিয়ে শ্রমিক দিয়ে খুদানোর পরে সেখানে পানি করবে, ঘুরতে ঘুরতে একবারে পাতাল থেকে পানি আনবে, তারা এরকম একটা প্ল্যান করে। তো সেখানে দেখা যায় যে আরেকটা করতে করতে তারা কোনো প্রকারই সফল হচ্ছিল না। আশপাশ দিয়ে যত প্রকার ই ছিল যেখানে উর্বর যেখানে পানি আসবে এরকম জায়গা ছিল সেখান থেকে খুঁজে ফেললেও কোনো প্রকারে পানি আসে নাই। এরপরে সেটা তারা এক পর্যায়ে দেখতে পারে যে কোনো প্রকারই কোনোটাই কাজ হচ্ছে না। তখন সেটা করে রাজা এক পর্যায়ে সেখানে সবাইকে মিটিংয়ে ডাকে কিভাবে কি করা যায়। তো তারা বলে লাস্টবারের মতো একবার চেষ্টা করে দেখি। তারা খুঁদার পরে কোনো প্রকারে পানি আসছিল না। তারপরে এক পর্যায়ে রাজাকে স্বপ্নে দেখায় যে আমি তোমাদের রাজ্যে একটা পানি দিতে পারি, তবে একটা শর্ত রয়েছে। তার যে রানী ছিল সে অনেক সুন্দর ছিল এবং তার প্রতি একটা ইয়ের যে জিন বা শয়তান আমরা যেটা বলি তার প্রতি একটা তার দুর্বলতা ছিল, তার ফলে এজন্য ই বলে রাজাকে বলে কি তুমি রানীকে এক পাও ঘাট থেকে নামাবা, তোমার পানি এক ধাপ করে উঠবে, এরকম এক ধাপ করে উঠবে। তো রাজা একটা বুদ্ধি করে তো যাতে আমও থাকে যাতে ছালাও যায় না, আমও না যায় ছালাও না যায়, এরকম একটা বুদ্ধি করে। তো বুদ্ধি করে যে তার রানীকে সে ই করবে মানে পায়ে বা হাতে এরকম শিকল লাগাই দিবে যাতে সে যদি পানিটা আসার পরে সে টান দিয়ে যাতে তুলে নিতে পারে। তো যেমন যে কথা সে কাজ তাদেরকে বললো এরকম রাত্রে এই সময় করতে, তো করলো ভালো কথা। এক পাও নামে একটা সিঁড়ি নামে একটা সিঁড়ি করে পানি আসে, এরকম করতে করতে যখন গলা পর্যন্ত এসে পড়ে পানি তখন রাজা টান দিতে যায়। তো তার টান দিতে পারে না, একবারে নিচে যেয়ে একবারে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে সে তো খুব ই হয়ে যায়, তার চালাকিটা এখানে খাটে না। তো সে দুইটা ডুবুরি আনে, ডুবুরি আনার পরে ডুবুরিকে নিচে পাঠায় এখানে কি হয়েছে তোমরা দেখে আসো কি হলো। ডুবুরিতে ডুবুরি দুইজন ডুবুরি নামে, নামার পরে ডুবুরিরা যখন ঢুকে উপর থেকে ডুব দিয়ে উপরে ওঠার পরে রাজাকে বলে একজন ডুবুরি যে আমরা যেটা দেখে এসেছি বড় একটা মাছ, বড় একটা মাছের ভিতরে এখানে একটা বড় একটা মাছ একটা সিংহাসনকে পাহারা দিচ্ছে, সিংহাসনের মধ্যে রানী ছিল। তো রাজাকে বলে বলে তোমরা ই করতে পারো না কেন, আমাদের একবারে সম্পূর্ণভাবে নিষেধ করে দিচ্ছে কিছু না বলার জন্য। তো সেখান থেকে একজন ই করে, একজন বলে ফেলে এবং আরেকজন বলে না। তো সঙ্গে সঙ্গে তার গলা থেকে রক্ত বের হয়ে সে তৎক্ষণাৎ মারা যায়। এবং মারা যাওয়ার পরে আরেকজন যে ছিল সে তার কিছু হয় না, সে কারণ সে দেখার পর রাজাকে কিছু বলে নাই তাই তার কিছু হয় না। তো তার জন্য সে আবারও চেষ্টা করে যে একটা বুদ্ধি করে যে আমি যদি পুরো দিঘিটা শেষ দিয়ে ফেলি তাহলে তো উঠে আনা সম্ভব। টানা এক সপ্তাহ যেগুলো পানি শেষ দেওয়ার মেশিন থাকে, তখনকার আমলে যেগুলো সিস্টেম ছিল পানি সেচার, সেই সিস্টেম অনুযায়ী তারা করতে থাকে। টানা এক সপ্তাহ শেষ দেওয়ার পরেও কোনো লাভ হয় নাই এবং আজও সেই জায়গাটা স্মরণীয় হয়ে যাচ্ছে। আমি দেখে আসছি নিজে আমাদের এলাকায় এই ঘটনাটা, এবং কি সেই জায়গাটা এখন পর্যন্ত আধুনিক জিনিস দিয়েও সেখানে সেচা সম্ভব হয়নি, এবং কি যারা চেষ্টা করেছে তারাও কিন্তু বিপদে পড়েছে। তো এই ছিল আমার তৃতীয় অবন শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ জাওয়াদ, ভীষণ ভালো লাগছিল অভিজ্ঞতাগুলো শুনতে। নিশ্চয়ই আবারও দেখা হলে আবারও কথা হবে, আবার অভিজ্ঞতা শুনবো, কথা হলো জাওয়াদের সাথে। এবং আজকে কিন্তু বেশ ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে আমার অ্যাটলিস্ট বাড়ি ফেরা হচ্ছে। আমি জানি না আপনারা কতটুকু এন্টারটেইন হয়েছেন, রাত গভীর হয়েছে, বাড়ি ফেরার সময় হয়েছে, বলছে ঘন্টা বাড়ি যাও, অনেক কথা বলেছে, অনেক ভূতের গল্প শুনেছ, আবার এসো। তো আবার আসবো যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি। তবে যাবার আগে কিছু কমেন্ট পড়তে চাই, অনেক কমেন্টও জমে গেছে আমাদের কাছে। যেমনটা আমাদের সাথে যুক্ত রয়েছেন সাইমা, বলেছেন আজকের ঘটনাগুলো বেশ ভালো লেগেছে, শুনে ভালো লাগছে। আমাদের সাথে যন্ত্রণা এটা আইডি তো মজার আইডি লিখছে, আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, অনেক ভালো লাগলো কথাগুলো শুনে। অভিমানী রাজকন্যা বলেছেন ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান, থ্যাংক ইউ। রহিমা বলছেন আমার রাতে ঘুম না এলেই এফএম রেডিও শুনি, এফএম রেডিও আমার একটা প্রিয় বন্ধু, আলহামদুলিল্লাহ শুনতে পেরে ভালো লাগলো। জয়েন করছেন মৌসিন, তিনি বলছেন আমি প্রবাস থেকে আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু, নামটা হচ্ছে আমাদের বন্ধুটির নাম হলো রিদিমা, তিনি বলেছেন আমার এই এপিসোডটা ভীষণ ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। তারেক বলেছেন আমি ভূত স্টুডিওতে আসতে চাই, কি করতে হবে? সিম্পল, আপনি যদি আসতে চান কিংবা আপনার মতো যারা আসতে চান, তারা অনুষ্ঠান চলাকালীন কিংবা পরবর্তীতে যখনই আপনারা এই ভিডিওটা দেখবেন তখনই আপনার যদি মনে হয় যে ইয়েস আই হ্যাভ সাম স্টোরিজ, সাম প্যারানর্মাল স্টোরিজ, যেগুলো আসলে ভৌতিক ভূতুরে অভিজ্ঞতা, আমি আসতে চাই রেডিওতে এবং বসতে চাই বলতে চাই এই অনুষ্ঠানে, তাহলে মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে পাঠিয়ে দেন 26969 এই নাম্বারে। আবারও বলছি RBS নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। আমাদের টিম মেম্বাররা নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে, তার জন্য অবশ্যই নিজের মোবাইল থেকে এসএমএসটা পাঠাতে হবে, ঠিক আছে? নিজের নাম্বার থেকে এসএমএস না পাঠালে আমরা কি করে আপনার সাথে যোগাযোগ করবো বলুন। তো অবশ্যই RBS নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, আপনার সেই ভৌতিক গল্পগুলো এই হটসিটে বসে আপনি বলবেন, সবাই মিলে শুনবো, ঠিক আছে? আজকের মতো উদয়কে বিদায় নিতে হচ্ছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী এপিসোডে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনার যে কোনো মতামত ডিরেক্টলি আমাকে দিতে চাইলে আরজি উদয় দিয়ে ফেসবুকে সার্চ করুন, আমার ভেরিফাইড পেজে চলে যান, লাইক বা ফলো বাটনে ক্লিক করুন, আর সেখানে সেন্ড মেসেজ অপশনে আপনার যে বার্তা আছে সেটা লিখে দিন। আর আপনাকে এন্টারটেইন করার জন্য আমি নিয়মিত কন্টেন্ট আপলোড করি, সেই কন্টেন্টগুলো দেখে আপনার কেমন লাগে একটু জানাবেন। আর জাগো এফএম অনুষ্ঠানগুলোর জন্য আপনাকে চোখ রাখতে হবে www.facebook.com/jagofm এর ফেসবুক পেজে, লটস অফ প্রোগ্রাম আপনার জন্য ওয়েট করে সেখানে। আর ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/jagofm, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো উদয়কে বিদায় নিতে হচ্ছে, আগামী পর্বে বাকি কথা হচ্ছে, আসসালামু আলাইকুম।